জয় নিতাই, গতদিন আমরা এই শ্রী সংহিতার অন্তিম পর্বে শ্রবণ করতে চলেছি। গতদিন শুকমুনি তিনি অন্তর্হিত হয়েছিলেন, পরীক্ষিত মহারাজ তিনিও বৈকুণ্ঠে চলে গিয়েছিলেন। সেই সমস্ত উত্তম উত্তম বিষয় আমরা শ্রবণ করেছি। আজ আমাদের শ্রী শ্রী গিরীন্দ্রবিহারীর কৃপায় তথা নিতাই গৌর সুন্দরের কৃপায় এই ভাগবত সুসম্পন্ন হয়ে যাবে। কেবল আগামী দিন স্কন্দ পুরাণোক্ত চারটি অধ্যায় অবশিষ্ট থাকবে, তারপরে আমরা এই শ্রীমৎ ভাগবতের পূজন করে মানে সমাপন করব, নিয়ম সেবাব্রত আমরা সুসম্পন্ন করব বলে আশা রাখি। এখন ঠিক তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। পরীক্ষিত মহারাজের পুত্র মহারাজ জনমেজয় তিনি তার পিতার মৃত্যুর সম্পূর্ণ ইতিবৃত্ত শ্রবণ করে ভীষণভাবে ক্রোধিত হয়ে উঠলেন, চোখগুলো একেবারে লাল টকটক হয়ে গেল, আর সমস্ত ঋত্বিকগণকে ডেকে বললেন, হে ঋত্বিকগণ, আপনারা এমন যজ্ঞ করুন যাতে আমি সমস্ত সর্পকে বিধ্বংস করে দেব। ঋত্বিকগণ বললেন যে দেখুন, ব্রহ্মাজি পূর্বের থেকেই এমন একটি কথা বলেই রেখেছেন এবং পুরাণে বর্ণিত আছে, এই সর্পেষ্ঠী যজ্ঞ আপনার দ্বারাই সুসম্পন্ন হবে। অত এই সর্পেষ্ঠী যজ্ঞ আমরা আরম্ভ করি। দেখতে দেখতে সর্পেষ্ঠী যজ্ঞ তো আরম্ভ হয়ে গেল, সমস্ত নাগেরা, তারা কেউ ছোট কেউ বড়, কেউ গোকর্ণের আকৃতি, আবার কোনোটা দুযোজন বিস্তৃত, আবার কোনোটা তিনযোজন বিস্তৃত, তারা এসে ওই অগ্নিকুণ্ডের মধ্যে সহা হতে থাকে। এবারে মহারাজ জনমেজয় তিনি ঋত্বিকগণকে জিজ্ঞাসা করছেন যে যজ্ঞ ঠিকমতো হচ্ছে তো? বলছেন হ্যাঁ মহারাজ, যজ্ঞ একদম ঠিকমতো হচ্ছে। মহারাজ জনমেজয় তিনি বললেন, তাহলে সেই আমার পিতার শত্রু সেই তক্ষ, তার তো কিছু হয়নি, সে কেন এই আগুনে এসে পুড়ছে না? বলছেন মহারাজ, আমরা যোগ অবলম্বন করে দেখলাম ওই তক্ষক স্বর্গে গিয়ে দেবতার দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হয়েছে, সে তাকে অমৃত পান করিয়েছে, আবার তাকে অভয়বাণী প্রদান করেছে যে তোমার ওই সর্পেষ্ঠী যজ্ঞ নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে রক্ষা করব। মহারাজ জনমেজয় তিনি আরো অসন্তুষ্ট হয়ে ক্রোধিত হয়ে বললেন, দেবরাজ ইন্দ্রের সঙ্গে তক্ষককে এই অগ্নিকুণ্ডের মধ্যে আহুতি প্রদান করুন। ঋত্বিকগণ ঠিক তাই করলেন। যখন আহুতি প্রদান করছেন, দেখছেন দেবরাজ ইন্দ্র নিজের রথে করে তার মধ্যে এসে পড়তে যাবেন, আর তক্ষকও এসে পড়তে যাচ্ছেন, তখন অঙ্গিরা পুত্র বৃহস্পতি নিষেধ করলেন। ভাগবতের মূলে যা বলা হয়েছে, এবারে মহাভারতেরটাও আমরা শ্রবণ করব। অঙ্গিরা পুত্র বৃহস্পতি বললেন, হে মহারাজ জনমেজয়, তোমার এমন কর্ম করা উচিত নয়, দেখো তোমার পিতার মৃত্যু হয়েছে, আজকে হয়েছে তা না হয় কিছুদিন পরে হতো। মৃত্যু সকলের অনিবার্য। দেখো না কত রকম ভাবে দৈব দুর্বিপাকে পড়ে মানুষের মৃত্যু হচ্ছে, কই সেখানে তো কেউ তাদের মধ্যে প্রতিহিংসা জ্বালা জ্বলে ওঠে না। অতএব তুমি পাপ করছো, তুমি এই কার্য বন্ধ করো, এই সর্পেষ্টি যজ্ঞ বন্ধ করো। তিনি তৎক্ষণাৎ অঙ্গিরা পুত্র বৃহস্পতির কথা শুনে তিনি সেই যজ্ঞ সুসম্পন্ন করলেন। আমরা এবার মহাভারতের আধারে শ্রবণ করি, এ তো মূলের মধ্যে যা বলেছেন সেটা বলা হল। মহাভারতের আধারটা আরো সুন্দর, কল্পান্তর ভেদ অথবা ভাগবতের 18,000 শ্লোক যা শ্রবণ করার পঠন করার ব্যক্তি বর্তমান সময়ে বিরল হয়ে উঠেছে, তাই বেদব্যাস তিনি সংক্ষেপ আকারে এখানেই সমাপ্ত করেছেন। কিন্তু মহাভারতে তার বিস্তার বর্ণনা করেছেন আদি পর্বে। আদি পর্বে কি বলছেন, জরৎকারু নামক এক ঋষি ছিল, তিনি আজন্ম ব্রহ্মচর্য অবলম্বন করে এই পৃথিবী বিচরণ করতেন। সাংঘাতিক প্রভাব, সাংঘাতিক তপস্যা, তেজ। মহাত্মা জরৎকারু যখন সমস্ত পৃথিবী পর্যটনরত, অকস্মাৎ এক গভীর অরণ্য মধ্যে দেখছেন কি কিছু মানে ব্যক্তিরা তারা এক গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, ছোট গর্ত তার মধ্যে তারা একে একে ঢুকে যাচ্ছে। জরৎকারু তাদের সেই দুর্দশা দেখে বিনয় সহকারে জিজ্ঞাসা করলেন যে হে মহাত্মাগণ, কারা আপনারা, আর এই ক্ষুদ্র গর্তের মধ্যে আপনারা সেই হেডমুন্ড হয়ে কিভাবে যে ঢুকছেন, কেন ঢুকছেন, কি জন্য আপনারা এত কষ্ট করছেন, কৃপা করে আমাকে বলুন। সেই সমস্ত পুরুষেরা তারা বলছেন হে মহাত্মন, আমরা আজ দৈব দুর্বিপাক বশত আমাদের এই গতি হয়েছে। বলছেন কেন, বলছেন আমাদের বংশে আর কেউ জীবিত নেই, সকলেই কালের কবলে কবলিত হয়েছে, কেউ আর জীবিত নেই। আমাদের আমরা হলাম পিতৃগণ, আমাদের যে তর্পণ করবে আমাদের বংশে কেউ নেই। জানো তো একজন আছে, তার নাম জরৎকারু, সে তো বিবাহ আদি করল না, তাই আমরা তর্পণ করে তৃপ্তি লাভ করতে পাচ্ছি না। আমাদের তর্পণ করার কেউ নেই, সে তো আবার সাধু হয়ে গেছে। অতএব হে মহাত্মন, আমাদের বংশজ অন্তিম ব্যক্তি জীবিত আছে, তার নাম জরৎকারু। জরৎকারুকেই বলছে, জানে না। অতএব হে মহাত্মন, আপনি তো দেখছি খুব দয়ালু কৃপালু, তা সেই জরৎকারুর সঙ্গে যদি দেখা হয় না, আপনি তাকে বিবাহ করার কথা বলবেন, তার সন্তান হলে তার দ্বারা আমরা যদি জল সে তর্পণ করে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে, আমাদের তাহলে এই অধোগতি আর হবে না। এবারে তিনি তখন হাত জোড় করে বলছেন যে হে পিতৃব্যগণ, আমি সেই আপনাদের অধম সন্তান জরৎকারু। বলছেন ওহো, তাহলে তুমি আমাদের সেই জরৎকারু, খুব ভালো হয়েছে ভাই। দেখো আমাদের কি দুর্দশা, আমাদের যে কেউ জল তর্পণ করবে সে আর কেউ জীবিত নেই, অতএব তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো, করে সন্তান উৎপন্ন করো, তাহলে আমাদের মুখে জল পড়বে, তাতে আমাদের ঊর্ধ্বগতি হবে, তা না হলে আমরা তো নরকে চলে যাচ্ছি, দেখো দেখো আমাদের কি কষ্ট। জরৎকারু জরা, জর শব্দের অর্থ অসুস্থ, রোগগ্রস্ত। কারু শব্দের অর্থ অতি সুন্দর। কিন্তু জরৎকারু খেয়ে না খেয়ে বনে জঙ্গলে প্রভুর ধ্যান করতে করতে তার শরীরটা হয়ে গেছে রুগ্ন, জরাজীর্ণ, একেবারে খুবই দুর্বল। তা সেই জরৎকারু তিনি বলছেন, হে পিতৃগণ, হে পিতৃব্যগণ, আমি বিবাহ করতে পারি আপনাদের এই দুর্দশা দেখে, যদিও এমন কখনো আমি চিন্তা করিনি। আমি অখণ্ড ব্রহ্মচর্য ধারণ করেছিলাম, কিন্তু আপনারা আমার জন্য কষ্ট পাচ্ছেন, তাই আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার শর্ত আছে। আমার নাম জরৎকারু, আমি যাকে বিবাহ করব তারও নাম জরৎকারু হওয়া প্রয়োজন। আর আমি বিবাহের জন্য কারো কাছে যেতে পারবো না। আমি সাধু, নিষ্কিঞ্চনভাবে প্রভুর ভজনা করেছি, আমার তো অর্থ করি নেই, কে আমাকে কন্যাদান করবে? আর দেখো না আমার শরীরটা কেমন হয়ে গেছে, তপস্যা করতে করতে আমার শরীরে কিছু নেই, কেউ কি আমাকে কন্যা সম্প্রদান করবে? এই কৃষকায় দেখতে সুন্দর না হলে কেউ জামাতা রূপে গ্রহণ করবে না। তা আমাকে স্বেচ্ছায় যদি কেউ প্রদান করে কন্যা, আমার নামে নাম হবে, আর তাকে আমি পরিপালন করতে পারবো না। এই তিন চারটি শর্ত রেখে তিনি তাদেরকে দণ্ডবত প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। কেউ কন্যা দেন না, কে কন্যা দেবেন? অর্থ নেই, কড়ি নেই, তারপরে দেখতে সুন্দর নয়, তারপরে সে কেবল হাড়গুলো শরীরে রয়ে গেছে, আবার তার নামে নাম হবে, আবার তাকে স্বেচ্ছায় দেবে, তার কে কোন দয়ালু দেবে? কেউ দেয় না। আবার চলে গেল শত শত বছর চলে গেল। জরৎকারু চিন্তা করছে, ঠিক আছে, যখন প্রভুর ইচ্ছা নেই, আমার তো ইচ্ছা আছে, কিন্তু আমার শর্ত অনুযায়ী। জরৎকারু একবার আবার যখন গভীর অরণ্য মধ্যে তিনি থাকতেন, কোথাও গমন করছিলেন, ঠিক সে সময় দেখছেন কি, যে তারা, তার পিতৃপুরুষগণ, তারা এক ডালের মধ্যে ঝুলছে, মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে বাঁধা আছে। কিন্তু সেখানে কি হচ্ছে, যেটার উপরে টিকে আছে তৃণ আদি দিয়ে বাঁধা ছিল, সেগুলো এক মুশিক কাটছে, কাটতে 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 সে অল্প একটু তৃণের মধ্যে তারা ঝুলে আছে, প্রায় অনেক পিতৃপুরুষগণ তারা। এবারে ঋষি জরৎকারু তাদেরকে দেখে দয়া হল। তিনি বলছেন, আপনারা কে? আপনারা তো এখনই পড়ে যাবেন, আপনারা অল্প সময়ের মধ্যে পতিত হবেন, আপনাদের মৃত্যু হবে, বলুন আপনারা কে? বলছেন, ভাই কি বলবো, আমাদের বংশে আর কেউ জীবিত নেই, আমাদের এক কুলাঙ্গার পুত্র, সেও অখণ্ড ব্রহ্মচর্য গ্রহণ করেছে, তার নাম জরৎকারু। আমরা কত করে বললাম তুমি বিবাহ করো, কিন্তু সে বিবাহ করল না, তাই আমরা আজ পুত্রপক্ষ থেকে জল তর্পণ না হওয়ার কারণে আমাদের অধোগতি হচ্ছে। এবারে আবার পরিচয় দিলেন আর বলছেন, ঠিক আছে, আমি এবার বিবাহ করার জন্য কিছু প্রয়াস করছি। তিনি সেখান থেকে বেরিয়ে গভীর অরণ্য মধ্যে, কেউ নেই, কেউ নেই। ঋষি জরৎকারু বনপ্রদেশে এসে বলছেন, এখানে যদি কোনো দেব, কোনো দানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, নাগ, নাগেরা, যারা কেউ যদি এখানে থেকে থাকেন, শুনুন, আজ আমি বিপদাপন্ন, আমার পিতৃপুরুষগণ তারা অধোগতিতে পতিত হতে চলেছে, তাই আপনারা কৃপা করে আমার নামে নাম এমন কাউকে যদি আমাকে প্রদান করেন তাহলে আমি সন্তান উৎপাদনের ইচ্ছায় উদ্বাহ করতে ইচ্ছুক। এই কথা সর্পদের রাজা ভগবানের স্বরূপ বাসুকীনাথ জানতেন ব্রহ্মাজি থেকে। ব্রহ্মাজি একবার বলেছিলেন যে তোমরা এই কদ্রুনন্দন যারা আছো সর্পেরা, তোমাদের একসময় মহা বিপদ এসে উপস্থিত হবে, তোমাদের বংশ থাকবে না। তাদের আবার এক ভগিনী ছিল, তার নাম জরৎকার, কদ্রুর পুত্রী, এই বাসুকীনাগের ভগিনী। এই বাসুকীনাগ, অনন্তদেব এনারা সকলে ভাই ভাই, এই কদ্রুর থেকেই তাদের জন্ম হয়েছে। এই যে কদ্রু এবং এই সর্পেদের যে বিবরণ, মহাভারতে বোধ হয় এক মাস পাঠ করলে ওই সর্পেদের বিবরণ শেষ করা যাবে না। আমরা যৎকিঞ্চিত প্রারম্ভে পূর্ণরূপে শ্রবণ করেছি, খুব আনন্দ, সে অদ্ভুত আনন্দ তাতে। যাই হোক, আমরা কেবল বাসুকীনাগ আর তাদেরই যে প্রসঙ্গ সেই প্রসঙ্গেই আমরা চলব। এবারে ব্রহ্মাজি বলেছিলেন জরৎকারু নামক এক ঋষি আছেন, তিনি যখন স্বেচ্ছায় বিবাহ করতে চাইবেন হে নাগেরা, তখন তোমাদের ভগিনী তার নাম জরৎকারু, তিনি যখন চাইবেন তার আগে যদি গিয়ে দাও তাহলে হবে না। তাই আজ যখন তিনি প্রার্থনা করেছেন তাহলে সেই সময়টা এসেছে। তাই বাসুকীনাগ সে কি করেছে, নিজের অপূর্ব সুন্দরী ভগিনী তার নাম জরৎকারু, তাকে নিয়ে গিয়ে তিনি ওই জরৎকারু ঋষির সমীপে উপনীত হলেন। বাসুকীনাগ বিশাল শরীর তার, যিনি সেই সমুদ্র মন্থনে মন্থন রজ্জু হয়েছিলেন সেই বাসুকীনাগ, এ ভগবানেরই কিন্তু স্বরূপ এই বাসুকীনাগ। বলছেন সমস্ত সর্পগণের মধ্যে আমি বাসুকীনাগ, যা আমাদের গতদিন পাঠ হয়েছে। বাসুকীনাগ তিনি ঋষির সমীপে গমন করলেন। ঋষি বড় আশ্চর্য অনুভব করলেন, অনুভব করে তিনি বলছেন যে হে বাসুকীনাগ, আপনার এখানে আগমনের কি কারণ, আপনার আগমনের কারণটা বলুন। বলছেন যে আপনি তো স্বেচ্ছায় বিবাহ করতে চেয়েছেন, অতএব আমার ভগিনী সেও আপনার নামেই নাম, অতএব আমি স্বেচ্ছায় আপনাকে আমার ভগিনীকে সম্প্রদান করতে এসেছি। বলছেন ঠিক করে বলছো তো, তোমার ভগিনীর নাম আমার নামে নাম তো? বলছেন আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো মিথ্যা বলি না, আমার ভগিনীর নাম জরৎকারু। বলছেন আমার আরো শর্ত আছে, আমি কিন্তু তাকে ওই পরিপালন করতে পারবো না, খাওয়াতে পারবো না, কাপড় দিতে পারবো না, কিছু কিনে দিতে পারবো না, কিছু করতে পারবো না, আমার কিছু নেই। বলছেন ঠিক আছে, আমি তার ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। বাসুকীনাগ জানেন যে এই আমার ভগিনীর গর্ভে যে পুত্রের জন্ম হবে সেই পুত্র আমাদের রক্ষক হবে, এতদ ব্যতিরেকে আর কেউ রক্ষা করতে পারবে না, তার স্বার্থ আছে। তিনি বললেন আমি ভরণ পোষণ করবো আমার ভগিনীর, আপনি তার সঙ্গে সংসার। বলছেন আরেকটা শর্ত আছে, সাধুরা কুঁড়ে তো কুঁড়ে, আবার এক শর্ত। বলছেন আমি খাওয়াতেও পারবো না, পড়াতেও পারবো না, আবার আমার বিরুদ্ধে কিছু বললে আমি ছেড়ে চলে যাব। বলছেন ঠিক আছে তাই হবে, এইভাবে বিবাহ দিলেন। বৈদিক হিসাব মতনই সব বিবাহ কার্য সুসম্পন্ন হলো। এই জরৎকারু আর জরৎকারুর সঙ্গে একই নামে নাম মিলেছে, বিবাহ হলো। ঋষি বহুকাল তার সঙ্গে থাকলেন। স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে মিলিত হয়ে থাকলেন। থাকতে থাকতে ঋষি একবার তার স্ত্রীর কোলে মস্তক রেখে একেবারে ঘুমিয়ে আছে। এবারে তার সহধর্মিণী জরৎকারু সে ভাবছে যে তার স্বামীর এই যে তর্পণ করার মানে অগ্নিতে আহুতি দেওয়ার সময় অতিক্রম হয়ে যাচ্ছে, সায়ংকালে সে উপনীত হয়েছে। সে তখন ভালোর জন্য স্বামীর মঙ্গলার্থে তার সহধর্মিণী জরৎকারু ঋষি জরৎকারুকে বলছে যে হে স্বামী দেবতা, হে স্বামী দেবতা, ওঠো ওঠো, তোমার এখন না ওই মানে যজ্ঞে আহুতি প্রদান করার সময় এসেছে। এবারে ঋষি তো উঠে বড় বড় লাল চোখ বের করেছে, বলছেন হা, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে করেছো এই সমস্ত কর্ম, যাও, আমি আর এখানে এক তিল মাত্র থাকবো না, আমি চললাম। ঝড় নেই, বৃষ্টি নেই, হঠাৎ ক্রোধ, সেই রকম অবস্থা। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সহধর্মিণী তো একেবারে ভেঙে পড়ল, কান্নায় ভেঙে উঠল, তার হৃদয়টা বিদীর্ণ হয়ে গেল। সে তখন বলছেন হে ঋষে, হে পতিদেবতা, হে স্বামীন, আমি আপনাকে দুঃখ দেওয়ার ছলে বলিনি। বলছেন না, তুমি আমার পা ছাড়ো, আমি এই চললাম। এক তো বিবাহ করল, স্বেচ্ছায় এনে দিল, ভরণ পোষণ করবে না, ভরণ পোষণ করালো, আবার তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আবার তার মঙ্গলের জন্য ডেকে দিয়েছে তাওরা। তাওরা এবারে অনেক মিনতি করার পরে, অনেক মিনতি করার পরে তিনি বলছেন যে হে স্বামীন, আমি আপনাকে বিবাহ করেছি, আর আমার ভাইয়েরা আপনার সঙ্গে বিবাহ দিয়েছে, তার একটা লক্ষ্য ছিল যে আমি আপনার থেকে এক সন্তান প্রাপ্য। বলছেন ঠিক আছে, তোমার গর্ভধারণ হয়ে যাবে, আমার কথা কখনো মিথ্যা হবে না, কিন্তু আমার প্রতিজ্ঞা অনুযায়ী আমি এই চললাম। ঋষিকে কে আটকে রাখে? ঋষি তো ছেড়ে চলে গেলেন। এই খবর বাসুকীনাথ যখন জানলেন, তার তো মাথা খারাপ হলো যে আমাদের তো তাহলে ওই জনমেজয়ের সর্বেষ্ঠী যজ্ঞ হবে, সেখানে তো আমাদের পুড়িয়ে মারবে, আর কোনো উপায় নেই। তিনি চিন্তাযুক্ত হয়ে তার ভগিনী জরৎকারুর নিকটে এলেন। এসে যদিও নিজের ভাই নিজের ভগিনীকে সেই গর্ভধারণের প্রসঙ্গ বলতেই পারে না, বাসুকীনাথ ভয়ভীত হয়ে এবং লজ্জা ত্যাগ করে তাকে জিজ্ঞাসা করছে, ভগিনী, তুমি কি সেই ঋষির থেকে গর্ভধারণ করেছ? বলছেন না, কিন্তু তিনি যেতে যেতে বলে গেছেন যে আমি সন্তান প্রসব করব। বলছেন যাক, ওই জরৎকারু ঋষি সাধারণ নয়, তিনি বলেছেন তো? বলছেন হ্যাঁ বলেছেন। সেখান থেকে বাসুকীনাথ নিজের ভগিনীকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করলেন। কালপ্রভাবে যথাসময়ে একটি সুন্দর অবয়ব বিশিষ্ট এক অতি অপূর্ব পুত্রের জন্ম দিলেন এই জরৎকার। বাল্যকাল থেকেই তার প্রভাব, ঋষির কৃপায় সন্তান প্রাপ্ত হয়েছে, তার জ্যোতি, তার সেই রকম পরাক্রম। এই বালকের নাম আস্তিক ঋষি। এবারে আস্তিক ঋষির জন্ম হয়ে গেল, সমস্ত সর্পকুল খানিকটা চিন্তা মুক্ত হলেন। আর অপরদিকে পরীক্ষিত মহারাজের পুত্র মহারাজ জনমেজয়, তিনি সর্প মানে তার পিতাকে অযথা কারণে তক্ষক দংশন করেছে, যা আমরা গতদিনও শ্রবণ করে দেখেছি, অতএব সেই প্রসঙ্গ আর দ্বিতীয়বার বলবো না। সমস্ত বিষয়ে শুনে তিনি একটা প্রশ্ন আরো করলেন যে হে মন্ত্রীগণ, আপনারা যে বলছেন যে আমার পিতাকে তক্ষক দংশন করলেও সেই কাশ্যপ ব্রাহ্মণ তাকে বাঁচিয়ে দিত, এই কথা কি সত্য? এই কথা কি করে সত্য? বলছে না না মহারাজ, একেবারে ধ্রুব সত্য। কারণ হচ্ছে সেই যে বৃক্ষের উপরে শুকনো গাছের ডাল ভাঙতে যিনি ছিলেন, তিনি এসে আমাদেরকে এই খবর দিয়েছে। কাশ্যপ ব্রাহ্মণ আর তক্ষকের যে ঘটনা, তিনি এসে বলেছে। এবারে আপনার যা ভালো মনে হয় করুন। বলছে না না, ওই তক্ষক সে আমার পিতাকে দংশন করে চলে যেত, কাশ্যপ ব্রাহ্মণ এসে তাকে বাঁচিয়ে দিত, অতএব ঋষির শাপও থাকতো আর আমার পিতাও আজ জীবিত থেকে আমাদের পরিপালন করতে। কিন্তু ওই তক্ষক দুষ্ট, সে দুষ্ট অভিপ্রায় নিয়ে তাকে উৎকোচ দিয়ে সেখান থেকে বিদায় করেছে, অতএব তাকে আমি ছেড়ে দেব না। এবারে সমস্ত ব্রাহ্মণগণ একত্রিত হয়ে একটি স্থান নিরূপণ করলেন যজ্ঞের জন্য। যখন সেই যজ্ঞভূমি মাপাজোকা হচ্ছিল, সে সময় সুতমুনি ওখানে ছিলেন, বেদব্যাস ছিলেন, পরাশর ছিলেন, বৈশম্পায়ন ঋষি ছিলেন, তারপরে আরো আরো বিভিন্ন সমস্ত ঋষি ছিলেন, কাশ্যপ গোত্রীয় ঋষি ছিলেন, এবং চণ্ড নামক এক ব্রাহ্মণ ছিলেন, তিনি হচ্ছেন এই অন্য বংশের, যা হোক ভৃগু বংশের, তিনি হলেন সেখানকার উদ্গাতা, প্রধান হোতা, তিনিও ছিলেন। এবারে যখন ওই জমি মাপযোগ করা হচ্ছে, সে সময় সুতমুনি গিয়ে বলছেন জনমেজয়কে যে আপনি মহারাজ এই সমস্ত যজ্ঞ করছেন ঠিক আছে ব্রাহ্মণগণের দ্বারা, কিন্তু দেখবেন ব্রাহ্মণগণের দ্বারাই এই যজ্ঞের বাধার সৃষ্টি হবে। সুতমুনি ভবিষ্যৎবাণী করে গেল, তিনি সেখানেই ছিলেন। এবারে যজ্ঞ আরম্ভ হল, সমস্ত ঋত্বিকগণ তারা কালো পোশাক পরলেন, মাথায় কালো কাপড় বাঁধলেন, চোখগুলো অল্প অল্প খুলে রেখেছেন, আর তার থেকে এমন ধূম্র উৎপন্ন হচ্ছে যে সকলে, মানে একে তো কালো পোশাক, তার মধ্যে ওই বারংবার আহুতি প্রদান করছে, আর সমস্ত সর্পেদের নামে নামে সেখানে আহুতি প্রদান করছে। সর্পের দল তারা কি করেছে, বন জঙ্গল ছেড়ে তারা একে একে সেই সর্পেষ্ঠী যজ্ঞের দিকে এসে উপস্থিত হচ্ছে। আর তারা কেউ ছোট, কেউ বড়, কেউ গোকর্ণের আকৃতি, কেউ আবার এক যোজন, দুই যোজন, তিন যোজন পর্যন্ত বর্ণনা করেছে, মানে সে কত বড় সর্প। তারা যখন অগ্নিতে এসে ছটফট করে মারা যাচ্ছে, তার সমস্ত নাড়ি ভুড়ি অগ্নির ভিতরে মানে দেখা যাচ্ছে, একবারে ফুটে যাচ্ছে, তার থেকে সমস্ত চর্বি থেকে সেগুলো আবার আগুনের তেজ বর্ধিত হচ্ছে, চতুর্দিকে একেবারে দুর্গন্ধ। আর সেই সমস্ত সর্পেরা ত্রাহিমাং ত্রাহিমাং করতে করতে সেখানে এসে পুড়ে মারা যাচ্ছে। লক্ষ লক্ষ প্রজাতির সর্প ওই জনমেজয়ের সর্পযজ্ঞে সর্পসত্রে বিনষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে এক সময় সাপেদের উৎপাত এত ছিল যা বলে বোঝানো যাবে না, মহাভারত না দেখলে কোনো প্রকারেই কেউ তার অনুভব করতেও পারবে না। কিছুটা ভালোই হয়েছে, চতুর্দিক থেকে সর্পেরা এসে বারংবার পড়ছে। মহারাজ জনমেজয় ঋত্বিকদের উপর, ঋত্বিকদের লক্ষ্য করে বলছেন, হে মহাত্মাগণ, আমার পিতার যে মৃত্যুদাতা সেই তক্ষক গেল কোথায়? বললেন তিনি তো দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন। বলছেন তার সহিত তাকে এখানে আহুতি দেওয়া হোক। এবারে তার সঙ্গে যখন আহুতি দেবেন, সমস্ত সর্পকুল যারা বিশাল বিশাল বাসুকী নাগের মতন বড় বড় সর্পেরা, তারা তো চিন্তাযুক্ত হয়ে তারা সভা করল, কি করি এখন, কি করা যায়। ঠিক সেই সময় তাদের মাথায় এলো যে আমাদের ভগিনীর পুত্র সেই যে আস্তিকমুনি, আস্তিকমুনির কাছে না গিয়ে তারা ভগিনীকে আগে সন্তুষ্ট করলেন। বলছেন হে ভগিনী, আমরা এখন তোমার শরণাপন্ন, অতএব তুমি আমাদের রক্ষা করার বচন দিয়েছিলে, তোমার পুত্রকে এখন প্রেরণ করো। তা না হলে আমরা কেউ আর জীবিত থাকবো না, আমাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বাসুকী নাগ বলছেন, আমার মাথা ব্যথা করছে, আমার মনে হচ্ছে সমস্ত পৃথিবী বন বন করে ঘুরছে, তুমি ভগিনী কিছু ব্যবস্থা করো। আস্তিককে ডেকে মাতা জরৎকারু বললেন, আস্তিক তুমি তো সমস্ত কিছু জানো, আমি তোমাকে পূর্বে থেকেই বলে রেখেছি, এখন তুমি যেভাবেই পারো এই সর্পযজ্ঞ তুমি বন্ধ করো, তা না হলে তোমার মাতুল মানে মামারা আর কেউ বাঁচবে না। আস্তিক মুনির মামা হচ্ছে কে? সব সর্পেরা। বললেন, হে মাতো তোমার চিন্তা নেই, আমি যেভাবেই হোক না কেন সেই সর্পযজ্ঞ বন্ধ করে দেব। আর আস্তিক মুনির বিশাল প্রভাব, আস্তিক মুনি তিনি কি করলেন, তিনি সঙ্গে সঙ্গে যজ্ঞ সত্রে গিয়ে উপস্থিত মানে ভেতরে প্রবেশ করবেন। কিন্তু সেই যে সুতমুনি বলে রেখেছেন ব্রাহ্মণের দ্বারা এই যজ্ঞ বাধাপ্রাপ্ত হবে, অতএব সেখানে সাধারণ ব্রাহ্মণ কেউ এলাও নেই, ঢুকতেই পারবে না, প্রবেশ নিষিদ্ধ। সেখানে গিয়ে তিনি যখন ঢুকতে চাইছেন, ঢুকতে দিচ্ছেন না, তিনি যজ্ঞে প্রবেশ করার জন্য সেই যজ্ঞ বেদীকে সব স্তুতি করছেন, আর অপরদিকে সমস্ত হোতাগণ তারা ওই যজ্ঞে আহতি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। দেবরাজ ইন্দ্র তক্ষক দুজনেই মারা যাবে। আস্তিক ঋষিকে যজ্ঞ সত্রে প্রবেশ করতে দিচ্ছে না, তিনি বাইরে থেকে ওই যজ্ঞ অগ্নি এবং যজ্ঞকে স্তব স্তুতি করছেন। মহারাজ জনমে জয় এলেন, যদিও বালক, ছোট্ট বালক, তখন তার স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে দাড়িকে বললেন, এই ব্রাহ্মণ বালক হলেও আমার কাছে পূজনীয় এবং তার স্তব স্তুতির মধ্যে দূরদর্শিতা আছে, অতএব তাকে যজ্ঞ সত্রে প্রবেশ করতে দাও। দাড়িরা ছেড়ে দিলেন। সেখানে গিয়ে তিনি সুন্দরভাবে আবার স্তব স্তুতি করছেন, স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়েছেন মহারাজ জনমেজয়। তিনি ঋত্বিকগণকে বললেন, হে ঋত্বিকগণ, আপনারা সকলেই মহা তেজস্বী, আমার উদ্গাতা, আমার সমস্ত সকলে আপনারাই এই যজ্ঞ সম্পাদন করছেন, অতএব আমার মনে হচ্ছে এই যে আস্তিক নামক যে ছোট্ট বালক ব্রাহ্মণ আমার কাছে এসেছে, সে সাধারণ নয়, হতে পারে বালক, কিন্তু তার বিজ্ঞতা, তার জ্ঞান অগাধ, এবং সে সাধারণ মুনি ঋষিদের থেকেও ঊর্ধ্বে বলে আমার মনে হচ্ছে, অতএব আমি তাকে কিছু দিতে চাই। সমস্ত ব্রাহ্মণগণ ঋষিগণ বললেন, যে ব্রাহ্মণ সে যদি পণ্ডিত হয়, মহাত্মা হয়, তাহলে তার সমস্ত কিছু দেওয়া প্রয়োজন, আপনি দিতে পারেন। এবারে জনমেজয় সেই ব্রাহ্মণকে বলছেন, ঠিক সেই সময়, হে ব্রাহ্মণ দেবতা, আপনি বালক হলেও আমার কাছে পূজনীয় এবং আপনি বিশেষ বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, অতএব আমি আপনার প্রতি ভীষণভাবে সন্তুষ্ট হয়েছি, আপনি আমার থেকে কোনো বর চেয়ে নিন। এবারে আস্তিক ঋষি তিনি বলছেন, হে রাজন, আপনি আমাকে বর দেবেন? বলছেন, হ্যাঁ, তুমি যা চাইবে আমার প্রাণ পর্যন্ত তোমাকে দিয়ে দেব, আমার পিতৃপুরুষগণ এমনই ছিলেন, অতএব তুমি নিঃসন্দেহে আমার থেকে যা ইচ্ছা তাই চেয়ে নাও। তখন আস্তিক মুনি কি বলছেন, যে আমি এটাই চাই, এখন এই মুহূর্তে এই যজ্ঞ বন্ধ করা হোক। জনমেজয় প্রথমে তো মানে ক্রোধিত হয়ে গেলেন, বলছেন, হে ব্রাহ্মণ, আপনি অন্য কিছু বর চান, সোনা রূপা গাভী, জমি এবং নগর, গ্রাম, যা কিছু আপনার প্রয়োজন আপনি চেয়ে নিন, কিন্তু এই বর আপনি চাইবেন না। বলছেন আমি এই বর ছাড়া অন্য কিছু, এই জিনিস ছাড়া আমি অন্য কিছু চাই না, আমি চাই এই যজ্ঞ বন্ধ। সুতমুনিকে শৌনকাদি ঋষিবৃন্দ প্রশ্ন করছেন, সুতমুনি তো শ্রবণ করাচ্ছেন সামন্ত পঞ্চক তীর্থে গিয়ে। সুতমুনিকে শৌনক গিয়ে প্রশ্ন করছেন, এতক্ষণ ধরে তাদের দেওয়া পাওয়া চলছে, আর সেই যে হোতাগণ যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, ঠিক সেই সময়ে ওই তক্ষকার ইন্দ্র কেন অগ্নিতে পড়ে মারা যায়? বলছেন যে দেখো হে মনীষীগণ, হে শৌনকাদি ঋষিবৃন্দ, ঠিক সেটাই হচ্ছিল, মানে তারা যখন আহুতি প্রদান করেছে অগ্নিতে দেবরাজ ইন্দ্র তথা তক্ষকের উদ্দেশ্যে, তারা ধীরে 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 এসে ওই হবন কুণ্ডে পড়তে যাচ্ছিলেন। দেবরাজ ইন্দ্র সে তো ভারী চালাক, সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আর তক্ষক যখন পড়তে যাচ্ছিল, আস্তিক মুনির সঙ্গে জনমেজয়ের কথাবার্তা চলছে, সে সময় ওই তক্ষকের দিকে তাকিয়ে হাতটা উপরের দিকে করে বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তিনবার বললেন। তাতে সেই তক্ষক কি হলো, সে নিচেও পড়ে না আর উপরেও যায় না, স্তম্ভিত হয়ে এক জায়গায় থেকে গেল। এবারে জনমেজয় তিনিও বিপদে পড়লেন, তিনি ঋত্বিকগণকে বললেন, এই ব্রাহ্মণ, আমি আমার পিতার মঙ্গলের জন্য, আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই যজ্ঞ করেছি, সে বলে কিনা যজ্ঞ বন্ধ করো। তারা বললেন, ব্রাহ্মণ যা চায় আপনি তাই করুন। তখন মহারাজ জনমেজয় তিনি চিন্তা করছেন, তাই তো, আমাকে সেই সুতমুনি আগেই বলেছিল ব্রাহ্মণের দ্বারা এই যজ্ঞ বাধাপ্রাপ্ত হবে, অতএব ঠিক তাই হচ্ছে। বললেন, হে ব্রাহ্মণ, ঠিক আছে, আমি তোমার কথাই মেনে নিলাম, তুমি যখন চাইছো এই যজ্ঞ বন্ধ হোক, তাহলে আমি এখনই বন্ধ করে দিলাম। সমস্ত ঋত্বিকগণকে নিষেধ করলেন, সকলে সেই যজ্ঞ বন্ধ করলেন, সকলে যজ্ঞ বন্ধ করলেন। এবারে তারপরে আস্তিক মুনির সমস্ত বিষয়টি তিনি বললেন সংক্ষেপ, এবং আস্তিক মুনিকে অনেক সম্মান সৎকার সহ তার চরণদৌত পূজনাদিও করলেন মহারাজ জনমেজয়। এবারে দুজনের মধ্যে একটু মানে সামঞ্জস্য হয়ে আসলো। প্রথমে এই জনমেজয় ভীষণভাবে ক্রোধিত হয়ে গিয়েছিলেন, শান্ত হয়ে গেলেন, কিছু জ্ঞানমূলক কথাও আস্তিক ঋষি বর্ণনা করলেন, আর বলছেন যে আমি আরেকটি যজ্ঞ করব, আপনাকে কিন্তু সেই যজ্ঞে আসতে হবে। আস্তিক মুনি বললেন, আমি যথাসময়ে সেই যজ্ঞে অংশগ্রহণ করব বলে তিনি চলে গেলেন। সমস্ত সর্পকুল বেঁচে গেল তারপরে। বাসুকীনাথ আদি তারা এলেন, এসে তার অনেক স্তব স্তুতি করলেন এবং সকলে তাকে ধন্যবাদ প্রদান করলেন। করার পরে আস্তিক মুনিকে জিজ্ঞাসা করছেন, হে ভাগ্নেয়, ভাগ্নে আর কি, হে ভাগ্নেয়, আমরা তোমার প্রতি অত্যাধিকভাবে সন্তুষ্ট, এত সন্তুষ্ট যে আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না। এখন আমাদের শরীরের সেই যে স্পন্দন অত্যাধিক ভয়ে বেড়ে গিয়েছিল, তা থেকে আমরা নিষ্কৃতি লাভ করেছি, অতএব তুমি আমাদের থেকে কিছু বর চাও। আস্তিক মুনি বললেন, সেই সর্পেদের অদ্যতা তিনি জানতেন, তারা বড় ভয়ঙ্কর ছিল, কথা নেই বার্তা নেই, যাকে তাকে দংশন করত, মাঠে ঘাটে রাস্তায় কোনো কথা নেই, উড়ে গিয়েই কামড়ে দিত। এই কদ্রুনন্দন সমস্ত পুত্র মানে সর্পেরা এমন করত, তিনি জানতেন। বলছেন, দেখো আজ থেকে তোমরা যাকে তাকে দংশন করতে পারবে না। বললেন, ঠিক আছে, তথা যারা আমার এই ঘটনা যজ্ঞ বন্ধ করার ঘটনা দ্বারা শ্রবণ করবে, তাদেরকে তোমরা দংশন করতে পারবেন। আর সুতমুনি শৌনকাদি ঋষিবৃন্দকে বলছেন যে এর এই যে প্রসঙ্গ কেউ যদি শ্রবণ করে তার সর্পভয় বিদূরিত হয়, আর কোনো সর্প যদি তার ঘরে মানে গৃহে বা কাছেও যদি দেখা যায় তাকে দংশন করতে রত, তাহলে ওই বিষয় চিন্তা করতে হবে। বা এই কয়েকটি মন্ত্র আছে, যো জরৎকারুণা জাত জরৎকার মহাজসা আস্তিক সর্প সত্রেব পণ্যগান যোভ্য রক্ষত তং স্মরন্তম মহাভাগ নমাং হিংসিতুম অরত। হে সর্প, কোনো সর্প কামড়াতে যাচ্ছে, তখন সে যদি এই মন্ত্রটা না মনে থাকে, সে যদি এই কথাও বলে, এর অর্থ হচ্ছে এই যে হে সর্প, সেই জরৎকারু তনয় সেই আস্তিকের কথা চিন্তা করো, সে তোমাদের সেই জন্মে জয়ের যজ্ঞ সর্পষ্টি যজ্ঞ থেকে তোমাদের রক্ষা করেছে, আমি তার স্বর্ণাপন্ন, অতএব তুমি কাউকে দংশন করবে না, যাও এখান থেকে চলে যাও, তাহলে তাকে সর্প আর দংশন করবে না। সর্পাপ সর্প ভদ্রন্তে গচ্ছ সর্প মহাবিষ জনমে জয়স্য যজ্ঞান্তে আস্তিক বচনামে স্মর। কোনো সর্প কাউকে কামড়াতে যাচ্ছে, সে সময় সে বলবে হে সর্প, তুমি আমাকে দংশন করো না, তোমাদের রক্ষাকর্তা সেই আস্তিকের আস্তিক মুনিকে আমি স্মরণ করছি, অতএব তুমিও চিন্তা করে দেখো। আর আস্তিক মুনি কি বলেছিলেন জানো হে ঋষিবৃন্দ? তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমার নাম বলার পরেও যে সর্প যে ব্যক্তিকে দংশন করবে তার কি হবে? আস্তিকস্য বচঃ শ্রুত্বা যসর্প ন নিবর্ততে শতদা ভিদ্যতে মূর্ধ্নি শিংস বৃক্ষ ফলম যথা। এক ধরনের ফল আছে শিংস ফল, সেটা কি হয়, পড়লে একেবারে শত সহস্র ভাগ হয়ে যায়। তা সেই সর্প সে যদি ওই আস্তিক মুনির কথা বলার পরেও সে যদি দংশন করে, তাহলে সেই ফলের ন্যায় তার মাথা সহস্র ভাগে বিভাগ হয়ে যায়। এত বড় কথা বললেন। অপরদিকে এত সর্পেষ্টি যজ্ঞ সমাপ্ত হল, অপরদিকে সেই জনমে জয়ের সর্পেষ্টি যজ্ঞ তো আস্তিক মুনি কর্তৃক বাধাপ্রাপ্ত হলো না, সেখানে সমস্ত মুনি ঋষিগণ ছিলেন, তাদেরকে জনমে জয় মহারাজ বললেন যে হে ঋষিকুল, আপনারা তাহলে আমাকে আমার এখানে একটি ধার্মিক অনুষ্ঠান আপনাদের যা ভালো লাগে তাই করুন। তখন ভগবান বেদব্যাস তিনি সামনে এলেন, বলছেন হে রাজন, আমি চাই এই সভাতে অতি অপূর্ব অতি অলৌকিক আমার রচিত মহাভারত কীর্তন করা হোক, মানে পাঠ হোক। বলছেন এ তো আমার অহৌভাগ্য, আপনারা আমার রাজ্যে মহাভারত পাঠ করবেন, আমরা সকলে শুনব, আমরা রাজ্যের সকলে একত্রিত হয়ে তা শুনব, আপনি করুন। বলছেন না না, আমার পরম শিষ্য বৈশম্পায়ন ঋষি আমার হয়ে সে পাঠ করবে, আমিও থাকব, সেই সঙ্গে তোমরা শ্রবণ করবে। এই সর্পেষ্টি যজ্ঞ বন্ধ করে এবারে পরীক্ষিত মানে জনমে জয়ের সভাতে সেই নিত্যপ্রতি মহাভারত সম্পূর্ণ মহাভারত পাঠ করে শ্রবণ করিয়েছিলেন ঋষি বৈশম্পায়ন মহামুনি। তিনি নিত্য এই মহাভারত পাঠ করে শোনাতেন, সেখানে বেদব্যাস পরাশর ঋষি মৈত্রেয় তারপরে আরো আরো মানে অনেক ঋষি কর্ণ আদি বহু বহু ত্রিকালদর্শী মুনি ঋষিগণের সঙ্গে মহারাজ জনমে জয় তথা প্রজাবৃন্দেরা নিত্য প্রতি মহাভারত শ্রবণ করেছিল। তা শ্রীমৎ ভাগবতের মধ্যে এত বিস্তারিত দেননি, মহাভারত থেকে আমরা এই পর্বটি শ্রবণ করলাম, আদি পর্বের যা অনেক মহিমান্বিত। সুতমুনি বলছেন এই পাঠ এই সর্পেষ্টি যজ্ঞের বিবরণ প্রত্যেকেরই শোনা উচিত, তাহলে তাদের পরম কল্যাণ সাধন হয়ে থাকে। এবারে সুতমুনি শৌনকাদি ঋষিবৃন্দকে বলছেন, বাকি তো ভগবান চলে গেছেন, উদ্ধব তিনি চলে গেছেন সেই বদ্রীনাথে, অপরদিকে শুকদেব গোস্বামী তিনিও অন্তরিত হয়েছেন, পরীক্ষিত মহারাজ তিনিও বৈকুণ্ঠে গমন করেছেন, এখন যে কথাবার্তা হচ্ছে সুত আর শৌনক আদির সঙ্গে। তা সুতমণি বলছেন এই ভাগবতের পরম্পরা বললেন, হে ঋষিবৃন্দ এই ভাগবতের পরম্পরা, এই ভাগবতের পরম্পরা একেবারে সেই প্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র থেকে ব্রহ্মা হংসরূপে এসেছিলেন, ব্রহ্মা এবং শনকাদি, এবং তাদের থেকে আবার ব্রহ্মাজিৎ থেকে দেবর্ষি নারদ, নারদ থেকে ভগবান বেদব্যাস, যার উপরে এই কলির জীবের মঙ্গলের জন্য গ্রন্থ প্রণয়নের ভার প্রদান করা হয়েছে। সেই বেদব্যাস থেকে শুকমণি, শুকমণির থেকে আমার পিতা, আমি, এছাড়া অন্যান্য ঋষিবৃন্দ আমরা শুনেছি, আমার থেকে আপনারা শ্রবণ করছেন। এইভাবে এই পৃথিবীতে ক্রমান্বয়ে এই ভাগবত রস মহামৃত প্রবাহমান। হে ঋষিবৃন্দ, প্রভুর দুটি অমৃত এই লোকে বয়ে চলেছে, একটি ভগবানের পাদদক সেই গঙ্গা, আর অপরদিকে ভগবানের মুখ নিঃসৃত উদ্গীর্ণ বাণী এই শ্রীমৎ ভাগবত। দুটি, তার মধ্যে এই ভাগবতের মহিমা অত্যাধিক রূপে বেশি। হে শৌনকাদি ঋষিবৃন্দ, এই শ্রীমৎ ভাগবত প্রভু যখন অন্তরিত হলেন এক স্বরূপে, তিনি তো নিজধামে চলে গেলেন, আরেক স্বরূপে জীবের মঙ্গলার্থে ভক্তগণের কৃপার নিমিত্ত তিনি এই ভাগবতের মধ্যে প্রবেশ করলেন। বল শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি জয়। এইভাবে তিনি ভাগবতের পরম্পরা সুন্দরভাবে বর্ণনা করতে করতে তিনি বলছেন যে আমি এই সম্পূর্ণ ভাগবত আপনাদের শ্রবণ করালাম। আমি অতি নীচ জাতি হলেও আমি নিজেকে গর্ব মনে করি যে আমি সেই পরীক্ষিত মহারাজের সেই যে অন্তিম সময় ভাগবত কথা আলোচনা হয়েছিল, আমি সেখানে থেকে এই শ্রীমৎ ভাগবত সংহিতাকে হৃদয়ঙ্গম করেছি। আপনাদের কৃপায় আজ আমি পরম ধন্য। দেখুন সাধুর ভাষা কেমন, আপনারা আমাকে নাড়িয়েছেন, মানে বারংবার জিজ্ঞাসা করেছেন, আর আমার হৃদয় থেকে সেই সমস্ত ভাগবত আমি পুনরায় উদ্গীরণ করেছি, পুনরায় ব্যক্ত করেছি। তাই আপনাদের কৃপায় আমারও সেই প্রভুর সমস্ত বাংময়ী মূর্তি স্বরূপ এই ভাগবতের তত্ত্বকথা আমার মনে পড়েছে। তা আমি এখন আসি। বলছে না না, আপনি আসলে হবে, আমাদের আরো দুটো চারটে কথা আছে। বলছেন কি কথা? বলছেন হে মহাত্মন, আপনাকে আমরা কোটি কোটি প্রণাম করি, আপনার কৃপায় আজ আমরা এই ভাগবত শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। আমাদের বংশজ মৃকণ্ডের পুত্র মার্কণ্ডেয় ঋষি ছিলেন, তিনি আমাদের বংশের, তার প্রভাব আমরা যৎকিঞ্চিত ক্রমে ক্রমে পরম্পরা অনুসারে শ্রবণ করেছি, কিন্তু পূর্ণরূপে জানি না। অত আপনি কৃপা করে আমাদের সেই মৃকণ্ডের পুত্র ঋষি মার্কণ্ডের চরিত্র আমাদের একটু শ্রবণ করাবেন না? বলছেন একেবারে ঠিক কথা বলেছেন আপনারা, আমি বলছি আপনারা শুদ্ধ অন্তকরণ দ্বারা শ্রবণ করুন। যারা এই মার্কণ্ডেয় চরিত্র শ্রবণ করেন তারাও ভগবত প্রেমে আপ্লুত হন। বলছেন দেখো, এই মার্কণ্ডেয় নিজ পিতা মৃকণ্ডের থেকে প্রাথমিক স্তরে যা যা সমস্ত কিছু শিক্ষা প্রাপ্ত করলেন, তার পিতা মৃকণ্ড তাকে যথাযথ শিক্ষা প্রদান করার পরে তিনি গুরুগৃহে প্রেরণ করে দিলেন, গুরুগৃহে পাঠিয়ে দিলেন। ঋষি মার্কণ্ডেয় গুরু আজ্ঞা পালনকারী, সমাগত ঋষিবৃন্দের সেবাপরায়ণ ছিলেন, আর তিনি কি করতেন, দুবার ভিক্ষা করতেন। দুবার ভিক্ষা করে যা কিছু ভিক্ষালভ্য বস্তু পেতেন গুরুদেবকে সমর্পণ করতেন। দুবার ভিক্ষা করে, একবার সকালে একবার সায়ংকালে, গুরুদেব যদি তাকে সেই ভিক্ষা দ্রব্য থেকে কিছু তাকে প্রদান করতেন সেটাই সে সেবা করত। যদি গুরুদেব না দিতেন সেদিন অনাহারই থাকতেন। গুরুদেবের পরীক্ষাও, তিনি না বললে আবার যে খানিকটা নিয়ে খেতেন তা নয়, তিনি সেদিন একেবারে অনাহারই থাকতেন। এইভাবে তিনি গুরুদেবের সেবায় নিযুক্ত ছিলেন। বহুকাল কেটে গেল, এবারে তিনি স্বতন্ত্র হয়ে গেলেন, তপস্যায় রত হলেন। তিনি তপস্যায় এমনভাবে রত ছিলেন যে তার দিক বিদিক জ্ঞান ছিল না, কেবল আমি প্রভুকে কিভাবে ধ্যান করতে পারবো, প্রভুকে কিভাবে চিন্তন করতে পারবো, প্রভুকে কিভাবে হৃদয়ে ধারণা করতে পারবো, এই অভিপ্রায় ছাড়া অন্য কোনো অভিলাষ ছিল না। এইভাবে ভজন করতে করতে তার ষষ্ঠ মন্বন্তর কেটে গেল, ছয় মন্বন্তর অতিবাহিত হয়ে গেল। সপ্তম মন্বন্তরে যখন পড়েছে, তিনি তপস্যায় লীন হয়ে আছেন, দেবরাজ ইন্দ্রের মাথাটা খারাপ হয়ে গেল। দেবরাজ ইন্দ্র তিনি মনে করছেন বোধহয় আমার সিংহাসনকে হাসিল করার জন্য তার এই উৎকট তপস্যা, অতএব তার তপ ভঙ্গ করে দেব। দেবরাজ ইন্দ্র সে কি করল, স্বর্গের বিখ্যাত বিখ্যাতা সমস্ত উর্বশীদের প্রেরণ করল, সেই সঙ্গে সাক্ষাৎ কামদেব, বিদ্যাধরীগণ, সমস্ত অপ্সরাদের যারা প্রধান প্রধান অপ্সরা তাদেরকে পাঠিয়ে দিলেন, সঙ্গে বাদ্যবাদন করবেন তারাও রয়েছে। সকলে একেবারে নিজেদের সরঞ্জাম নিয়ে তারা একে একে সকলে এলেন সেই ঋষির আশ্রমে। সেই ঋষির আশ্রমটা আবার কোথায়, হিমালয়ে উত্তর দিকে। তার আশ্রমের উত্তর দিকে আবার পুষ্পভদ্রা নামক অতি সুন্দর নদী প্রবাহিত, সেই নদীর জল যেন অমৃত তুল্য। এছাড়াও আরো আরো জলপ্রবাহ চতুর্দিকে বয়ে চলেছে। অকস্মাৎ কামদেব সহ সমস্ত অপ্সরাগণ, আরো আরো দেবতাগণ তারা এলেন। সুন্দর আশ্রম, সেই পরম পবিত্র আশ্রম। তারা যখন প্রবেশ করছেন, দেখছেন জায়গায় জায়গায় সমস্ত মুনি ঋষিগণ তপস্যায় লীন হয়ে আছেন, কোথাও দেখছেন সমস্ত মুনি ঋষিগণ তারা একত্রিত হয়ে অগ্নিতে আহুতি সমর্পণ করছেন, আবার দেখছেন সমস্ত বৃক্ষাদি তারা সমস্ত সমস্ত ঋতুর ফল সেখানে বৃক্ষে পরিপূর্ণ, সমস্ত ঋতুর পুষ্প সেখানে প্রস্ফুটিত হয়ে রয়েছে, সুন্দর গন্ধ প্রবাহিত, সেই সমস্ত অলৌকিক হিমালয়ের পুষ্প গন্ধ, পুষ্প সৌরভ চতুর্দিকে বহমান। কদলী বৃক্ষতে এত সুন্দর কলা কাঁচা পাকা, যেটা পাকা কলা, সুন্দর পাকা কলায় পরিপূর্ণিত, ফল ফুলের কোনো অভাব নেই, পবিত্র আশ্রম। আর সমস্ত কোকিল তারা পঞ্চম স্বরে তারা গান গাইছে, নৃত্য করছে ময়ূরগণ, জলচর সমস্ত প্রাণীগণ তাদের কি উচ্ছ্বাস, কি আনন্দ। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে সমস্ত অপ্সরাগণ, দেবতাগণ, সাক্ষাৎ কামদেব তিনি আসলেন। তারা এসে নিজেদের জিনিসপত্র বের করতে হবে, ঢাক ঢোল বাজাতে হবে, তারপরে নৃত্য হবে। ঋষি কি করেছেন, নিজের যে নিত্যকর্ম তা হয়ে গিয়েছে, তিনি অগ্নিতে আহুতি প্রদান করে ধ্যানস্থ হয়ে প্রভুর চিন্তায় নিমগ্ন, ঠিক সেমতো অবস্থায় গিয়েছে। সেমতো অবস্থায় গিয়ে এবারে তারা সমস্ত বাদ্যযন্ত্র বাজানো আরম্ভ করল। অপ্সরাগণ তারা নৃত্য প্রদর্শন করানো আরম্ভ করল। অতি অদ্ভুত নৃত্য হচ্ছে অপ্সরাদের যেমন অঙ্গভঙ্গি হওয়া প্রয়োজন, তাদের রূপের বর্ণনা দিয়েছেন তাকে, তাদের মুখমণ্ডলের বর্ণনা দিয়েছেন, বক্ষস্থলের বর্ণনা দিয়েছেন, কোটিদেশের বর্ণনা দিয়েছেন, উরুর বর্ণনা দিয়েছেন, পায়ের বর্ণনা দিয়েছেন, একেবারে বিশদরূপ তারা নৃত্য করা আরম্ভ করল। ঋষির কিন্তু কোনো দিকে ধ্যান ধারণা নেই, তিনি প্রভুর চিন্তায় বিভাবিত। এবারে তারা যখন নৃত্য করছে, প্রধান যে উর্বশী ছিল সে তো তার কাছে কাছে গিয়ে, কর্ণকুহারের কাছে কাছে গিয়ে এই কঙ্কন দিয়ে কঙ্কন আঘাত করছে যাতে সে জেগে যায়। আর সে সঙ্গে কি করেছে, সেই কামদেব তিনি এমন গন্ধ ছেড়েছে যে গন্ধ নাকে প্রবেশ করলেই তাদের কাম উদ্দীপনা হয়ে যায়। এবারে তাতেও কিছু হলো না, তারা তো নেচে নেচে ঘাম ফেলে একেবারে অবস্থা খারাপ। এবারে কামদেব সে কি করেছে, তার যে পঞ্চ বাণ একত্রিত করেছে, সম্মোহন, উন্মাদন, শোষণ এবং তাপন ও স্তম্ভন, এই পাঁচ বাণ একত্রিত করে তার উপরে ছেড়েছে। মানে সেই বাণ যদি ছাড়া যায় তাহলে পৃথিবীতে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে সে কামে মোহিত হবে না। যখন সে বাণ ছাড়ল, ঋষির তো বড় অদ্ভুত তেজ, সেই তেজ আরো বিকরাল রূপ ধারণ করল। তার তেজে সেই সমস্ত গন্ধর্ব দেবতা কামদেব তারা যেন জ্বলে পুড়ে একেবারে ছারখার হয়ে যাচ্ছে, তাদের গায়ে যেন একেবারে বিষ ঢুকে গেছে, এমন জ্বালা আরম্ভ হয়ে গেল। তারা বলছেন এখানে থাকলে তো মরে যাব, এ তো গাহাত পা একেবারে আগুনের মতন জ্বলছে দাউ দাউ করে ঋষির ভজন প্রভাবের তেজ। তারা তখন নিজেদের ঢাক ঢোল যা ছিল করতাল পকেটে নিয়ে কীর্তন সব পালিয়ে গেল, বলে না না এখানে থাকা যাবে না, এ তো গাহাত পা জ্বলছে, এ তো একটু পরেই আমরা মারা যাব। তারা তো নিজেদের সরঞ্জাম নিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে উপস্থিত হয়ে বললেন, হে দেবরাজ ইন্দ্র, আপনি আমাদের রাজা, কিন্তু ওই ঋষির কাছে যাওয়া সম্ভব, আমাদের গা হাত পা এখনো চুলকাচ্ছে আর জ্বালা করছে, এমন প্রভাব তার। হে সৌনকাদি ঋষিবৃন্দ, আপনাদের বংশজ সেই মার্কণ্ডেয় ঋষির এমন ভজন প্রতাপ ছিল, এমন তপস্যার প্রভাব ছিল, তারা তো কিছু না করতে পেরে তারা চলেই গেল। অনেক প্রকার নৃত্যভঙ্গি প্রদর্শন করানোর পরেও কিছু করতে পারলেন না, তারা একে একে সেখান থেকে কেটে পড়লেন মানে মানে। এবারে সপ্তম মন্বন্তরে তিনি যখন তপস্যায় লীন, এই ঘটনা হওয়ার কিছুদিন পরে সেখানে নরনারায়ণ ঋষি এসে তার দর্শন দিলেন, বল নরনারায়ণ ঋষি কি যায়। নরনারায়ণ ঋষি যখন এলেন তিনি গাত্রোত্থান করলেন এবং তিনি প্রভুদ্বয়কে দেখে অস্ত্র বিসর্জন করতে করতে কি যে করবেন আর কি যে বলবেন তার বাক শক্তি মানে রুদ্ধ হয়ে এলো, চক্ষুতে ভালো করে দেখতে পাচ্ছেন না, অস্ত্র বিসর্জিত হচ্ছিল। তিনি কেবল নম নম, কেবল প্রণাম জানিয়েছে, আর কোনো মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না, ভাবে গদগদ হয়ে গেছে প্রভুকে দর্শন করে। এবারে অনেকক্ষণ পরে তার যখন স্বাভাবিক ভাব এলো, তারপরে প্রভুদ্বয়ের চরণ ধৌত করে চরণ ধৌত জল পান করলেন, মস্তকে ধারণ করলেন, বিশাল জটা তো ঋষির, বিশাল জটা। তারপরে তাদেরকে পাদ্য, অর্ঘ, আচমনীয়, মধুপর্ক ইত্যাদি ইত্যাদি ষোড়শ বিধি অনুযায়ী পূজন করলেন, স্তব স্তুতি করলেন অতি সুন্দরভাবে, সে বিশাল স্তব স্তুতি। প্রভুদ্বয় সন্তুষ্ট হয়ে নারায়ণ বলছেন যে হে আমার পরম ভক্ত মার্কণ্ডেয়, আমি তোমার তপস্যায় অত্যাধিক সন্তুষ্ট, তুমি আমার তপ করতে করতে অমরত্ব হয়ে গেছো, এক প্রকার অমর হয়ে গেছো। তুমি আমার থেকে কিছু বর চাও। বলছেন, হে প্রভু, আমি আপনার থেকে কি বর আর চাইব? আপনি আমাকে দর্শন দিয়েছেন, এর থেকে বড় বর তো আর শশাগরা বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, অতএব আমি কিছু চাই না। যারা শুদ্ধ অন্তকরণ, অন্তকরণের ভক্ত, তারা প্রভুর থেকে কিছু চান না। প্রভু আবার বললেন, কিন্তু কোনো মহাপুরুষ কিছু জোর করে জিতে চাইলে যদি না নেওয়া হয় তাহলে তার অবমাননা হয়, অপমান করা হয়। তাই বলছেন, প্রভু আপনি বলছেন আপনি আপনারা দুজন বরদ ঈশ্বর, কিছু নিতেই হবে, তা আপনার মায়াটা কেমন এটা আমি একবার দেখতে চাই। বললেন, তথা বৎস, আমার পরম ভক্ত মার্কণ্ডেয়, তুমি আমার মায়াকে দর্শন করতে পারবে। তারপরে প্রভু যে স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়ম অনুসারে তিনি তাকে আশীর্বাদ প্রদান করতো, তিনি সেখান থেকে অন্তরিত হয়ে বদ্রীনাথে চলে গেলেন। বল নরনারায়ণ ভগবান কি জয়। এইবারে তিনি একদিন নিজ আশ্রম পুষ্পভদ্রা নদীর তীরে সন্ধ্যাবেলায় সন্ধ্যাকৃত করছেন। সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যাকৃত করছেন, অকস্মাৎ ঝঞ্ঝা উত্থিত হল, চতুর্দিকে ভীষণভাবে ঘূর্ণিঝড়। সেই সঙ্গে সে তো নদী ছিল, দেখতে দেখতে সমুদ্র এসে সেখানে এসে গেল। এবারে সমুদ্রের তরঙ্গ ভীষণভাবে তরঙ্গায়িত হতে থাকলো। এর মধ্যে দেখতে দেখতে কি হলো, সেখানে সেই নদী আর কিছু নেই, বৃক্ষ আদি কিছু নেই, পাহাড় পর্বত কিছু নেই, একেবারে জলে থই থই করছে, চতুর্দিকে জলমগ্ন। চতুর্দিকে যখন জলমগ্ন, ঠিক সে সময় আবার সেই সমুদ্রের তরঙ্গ একেবারে অত্যাধিকভাবে উদ্বেলিত হচ্ছে। সেই তরঙ্গ দেখলে ভয় হবে, এত ভয়ঙ্কর তরঙ্গ। ঋষি তখন চিন্তা করছেন, কে আমি, কোথার থেকে এসেছি? আর চতুর্দিকে তিনি সেই বিশাল জটা, সেই জটার উপরেই ভেলার মতন তিনি ভেসে বেড়াচ্ছেন। তিনি যখন ভ্রমণ করছেন, তিনি কোথাও কোথাও তো একেবারে জলে ডুবে যাচ্ছেন, আবার উঠছেন সেই তরঙ্গের মধ্যে পড়ে। সমুদ্রের ঢেউ তো আপনারা দেখেছেন, আর তখন তো প্রলয়, মহাপ্রলয় প্রদর্শন করানো হচ্ছে। এইভাবে তিনি ভ্রমণ করতে করতে এমন চতুর্দিকে বজ্রপাত, ঘন ঘন বৃষ্টিও হচ্ছে টিকাকারগণের ভাষায়, আর চতুর্দিক যেন একেবারে বড় অমঙ্গল সূচক সমস্ত কিছু দেখা যাচ্ছে। আকাশের গ্রহ নক্ষত্র জায়গায় জায়গায় কিছু দেখা যাচ্ছে না, একেবারে পূর্ণরূপে অন্ধকার। আবার যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে সেখানে মানে গ্রাহ, কুমির, তিমি, তিমিকে যে খায় সেই তিমিঙ্গিল সেই মার্কণ্ডেয় ঋষিকে ভক্ষণ করতে আসছিল। হে সৌনকাদি ঋষিবৃন্দ, তোমাদের সেই বংশজ ভগবানের মায়া দর্শন করে একেবারে অভিভূত হয়ে গেলেন। তিনি বারংবার চিন্তা করছেন, কি সর্বনাশ, আমি কে, আমি কোথার থেকে এলাম, আমি এখন মহাবিপদে পড়লাম, কি করি? অযুত অযুত বৎসর এইভাবে বেরিয়ে গেল, কোটি কোটি বৎসর বেরিয়ে গেল। অযুত, এক অযুত মানে দশ হাজার বৎসর, বলছেন অযুত অযুত বর্ষ বেরিয়ে গেল। কোথাও অন্ধকার, কোথাও তিমিতে খেতে আসছে, কোথায় তিমিঙ্গিলে হা করে আসছে, কখনো সেই বিশাল বিশাল মানে গ্রাহ কুমির তাকে খেতে আসছে। সে তখন চিন্তাযুক্ত হয়ে, কি বিপদে পড়লাম আমি, কি সর্বনাশ হলো, এখন কি করি এখন? এইভাবে চতুর্দিকে একেবারে অন্ধকার আর অন্ধকার। অকস্মাৎ দেখছেন কি, একটি পাহাড়, ছোট্ট একটা পাহাড়, সেই পাহাড়ে আবার এক বটবৃক্ষ, সেই বটবৃক্ষের বটবৃক্ষটা আবার সমুদ্রের জলের সঙ্গে তার শাখা প্রশাখা লেগে আছে। চতুর্দিকে অন্ধকার, কিন্তু সেই বটবৃক্ষের উপরে এক বালক শয়ন করে আছে, তার জ্যোতিতে সেই জায়গাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। মার্কণ্ডেয় ঋষি মানে অনেক কষ্ট করে চিন্তা করছে ওই দিব্য বালকের কাছে যায়। সেই বালকটা আবার কেমন? সেই বালকটা আবার নিজের একটি পদ মানে ধরে, যেমন বাচ্চারা সেই পায়ের বুড়ো আঙুল চষে, প্রভু কি করছেন, সেই নিজের পায়ের বুড়ো আঙুলটা মুখে রেখে যেমন দুগ্ধ চোষণ করে সেরকমভাবে তিনি মুখের মধ্যে দিয়ে আছেন। অপূর্ব, তার জ্যোতিতে যেন একবারে ত্রিলোক উদ্ভাসিত হয়ে যাচ্ছে। তখন মার্কণ্ডেয় ঋষির হৃদয়ের মধ্যে একটু আনন্দ এলো। তিনি ধীরে ধীরে সেই বালকের কাছে গিয়ে মনে করছেন তাকে স্পর্শ করব, তাহলে আমার ভয় সব কেটে যাবে। কিন্তু সেই ছোট্ট বালক দেখা যাচ্ছিল, কিন্তু সে তো ছোট নয়, সে বিশাল। বল বিশাল ভগবান কি জয়। এবারে দেখতে দেখতে সেই বালকের সমীপবর্তী হলেই তার নিঃশ্বাসের সঙ্গে তার পেটের মধ্যে প্রবেশ করেছে। এবারে তার মধ্যে গিয়ে দেখছেন কি, মানে এই সপ্তদ্বীপ, সপ্ত পর্বত, গ্রহ, নক্ষত্র, তারা, সূর্য, চন্দ্র সবকিছু প্রতিভাত হচ্ছে, দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে সেখানে সারা ভারতবর্ষ দেখা যাচ্ছে এবং শশগরা পৃথিবী দেখা যাচ্ছে, নিচের সমস্ত লোক দেখা যাচ্ছে, উপরে স্থিত ভূস্বর্গ আদি দর্শন করা যাচ্ছে, আর সেখানে মানে সমস্ত দেব, দানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নর, উরক, মহারকগণ সমস্ত সকলকে দেখতে পাচ্ছে। এবং শুধু তাই নয়, তিনি সেই জম্বুদ্বীপের অন্তর্গত ভারতবর্ষ দেখলেন, সেই ভারতবর্ষের মধ্যে আবার হিমালয় দেখলেন, হিমালয়ের মধ্যে নিজ আশ্রম, যা ওই মানে নদীর সমপিপত্য মানে পুষ্পভদ্রা নদীর তীরে, তাও দেখলেন। দেখার পরে চিন্তা করছেন, আমি কি দেখছি আর কি হচ্ছে, আমার তো কিছু মাথায় আসছে না। এবারে সেখানেও আবার অযুত অযুত বর্ষ কেটে গেল ভগবানের পেটের মধ্যে। এবারে ভগবান নিঃশ্বাস তো আর আমাদের মতন ঘন ঘন নেন না, এবারে হয়তো কোনো যুগে তিনি আবার নিঃশ্বাস নিয়েছেন। এবারে নিঃশ্বাসের সঙ্গে ভগবানের নাসারন্ধ্র থেকে তিনি বাইরে এসেছেন। তিনি যখন বাইরে এসেছেন, তিনি দেখছেন সেই বিশাল ভগবান সেই গোপালের রূপ ধরে আছেন। তিনি স্তাবিস্তুতি করতে করতে চিন্তা করছেন, আমি তার চরণটা একটু আলিঙ্গন করব নিজের বক্ষে রেখে। এই অভিপ্রায় নিয়ে তিনি যখন কাছে গিয়েছেন, সেখানে গিয়ে দেখছেন সেই বালক তালক আর কেউ কিছু নেই, তিনি বসে আছেন নিজ আশ্রমে সেই পুষ্পভদ্রা নদীর তীরে বৃক্ষের তলায় বসে তিনি জপ করছেন। সব মায়া। টিকাকারগণ বলছেন যে এটা কি মহাপ্রলয়? বলছেন না না, প্রলয়টা মহাপ্রলয়ের মতো দেখানো হয়েছে, কিন্তু এগুলো প্রভুর মায়া প্রলয়। প্রভু ভক্তদের ইচ্ছা পূর্ণ করার জন্য যে কোনো সময় যা খুশি তাই করেন। তাই প্রভু ভক্তবৎসল, ভক্তের ইচ্ছা পূর্তি করার জন্য তিনি কি করলেন, তিনি সেই মায়া দর্শন করিয়েছেন। সুতমুনি বলছেন, হে সৌনকাদি ঋষিবৃন্দ, সেই মার্কণ্ডেয় ঋষি নিজ আসনে উপবিষ্ট হয়ে আশ্রমে প্রভুর ধ্যানে ধ্যায়িত। এর মধ্যে কৈলাসবাসিনী ভব এবং ভগবতী দেবী, তারা দুজনে বিচরণ করতে বেরিয়েছেন, সঙ্গে তার পার্শ্বদগণ রয়েছেন। সেই আশ্রমের উপর দিয়ে যখন ভব এবং ভবানী তারা যখন বিচরণ করছিলেন আকাশ মার্গে, মা পার্বতী বলছেন যে প্রভু, এই আশ্রম এত জ্যোতির্ময় কেন? আর এই এত জ্যোতি সেদিকে তাকানো যাচ্ছে না, আর তার মধ্যে এক দিব্য পুরুষ যুবক বসে রয়েছেন, তার শরীর থেকে এই জ্যোতি উত্থিত হচ্ছে, কে ইনি? বলছেন, হে দেবী, ইনি বৈষ্ণব শ্রেষ্ঠ মৃকণ্ডের পুত্র ঋষি মার্কণ্ডেয়। ইনি আজ সপ্তম অষ্টম মন্বন্তর ধরে তপস্যায় লীন। হে দেবী, ইনি পরম বৈষ্ণব, ইনি অল্প কিছুদিন আগেই ভগবান নরনারায়ণ ভগবানের দর্শন করেছেন, সাক্ষাৎকার লাভ করেছেন, তার কৃপায় তিনি মায়াও দর্শন করেছেন। ইনি, আমি ভগবান হলেও আমার থেকে এ অম্বিদ ভক্তেরা আরো ঊর্ধ্বে। বলছে, সে কি? আপনার থেকে উর্ধে, বলছেন আমার থেকে উর্ধে নয়, আমার পিতা ব্রহ্মার থেকে উর্ধে। এনারা বলছে সে কি, বলছে শুধু তাই নয়, ভগবান বিষ্ণু ইয়ম্বিদ ভক্তদের উপাসনা। কথাগুলো কেমন মহাদেবের, কাটা কাটা কথা এক। বলছেন তাহলে আমি একটু দর্শন করতাম, বলছেন আমাদেরই দর্শন করা উচিত, তারা এই পৃথিবীতে আমাদের মতন ভগবানদেরও দর্শন করতে ইচ্ছুক না, চলো চলো আমরা সাধুসঙ্গ করে আসি। বলছেন হ্যাঁ, সাধুসঙ্গ করতে যাই। মার্কণ্ডেয় ঋষির চরিত্র বর্ণনা করতে করতে মাতা পার্বতী, ভগবান ভোলেনাথ সেখানে তার সম্মুখে আসলেন। সম্মুখে এসে তিনি তো একেবারে ধ্যানস্থ হয়ে আছেন, তিনি তো সেই প্রভুর লীলা দর্শন করছেন, প্রভুর সঙ্গে মনসংযোগ করা রয়েছে, বাহ্যিক চেতনাই নেই। ভগবান ভোলেনাথ তিনি চিন্তা করলেন তার তো বাহ্যিক চেতনাই নেই, তিনি যোগ অবলম্বন করে দেখছেন প্রভুর ধ্যানে ধ্যায়িত। মাতা পার্বতীকে সে কথা বললেন, বলে বলছেন দেবী তুমি অপেক্ষা করো, আমি ওর ভেতরে ঢুকি, তা না হলে তার বাহ্যিক চেতনা হবে। তিনি খুব ছোট্ট আকার হয়ে নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে যে হৃদয়ের মধ্যে ভগবানকে চিন্তা করছিলেন তার মাঝখানে তিনি দাঁড়িয়ে গেলেন। মার্কণ্ডেয় ঋষি ভাবছেন আমি তো প্রভুর চিন্তা করছিলাম, এই মহাদেব ভগবানের মতো দেখা যাচ্ছে ইনিকে, হাতে তো বিশাল লম্বা চওড়া ত্রিশূল হৃদয়ের মধ্যে দেখছি, আর তার অনেক হাত, তার আবার অনেকগুলো মুখ, পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভাষা, পাঁচটি মুখ, অনেক হাত, সব হাতে পরিঘ, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত বিশাল জটা, মৃগ চর্মাম্বর ব্যাঘ্র চর্মাম্বর আদি পরিহিত। তিনি চিন্তা করছেন আমি তো সেই প্রভুর চিন্তা করছিলাম, এই মহাদেব ভগবান আমি তো তাকে স্মরণ করিনি, তিনি আমার এই হৃদয়ের মধ্যে কিভাবে এসে উদ্ভাসিত হলেন। এই কথা ভাবতে ভাবতে তার ধ্যানভগ্ন হয়েছে, এবারে বাইরেই দেখছেন সাক্ষাতে প্রভু দাঁড়িয়ে আছে। বল ভোলে ভবানী কি জয়, দর্শন করে তিনি তো উঠে দাঁড়িয়ে প্রভু স্বাগত জানালেন, স্তব স্তুতি করলেন, চরণ ধৌত করলেন মাতা পার্বতী তথা ভোলেনাথের। এবারে অনেকক্ষণ স্তব স্তুতি করলেন, ভোলেনাথও স্তব স্তুতিতে কম নন, তিনি বলছেন হে মার্কণ্ডেয়, তোমার দর্শন করার জন্যই তোমার মাকে সঙ্গে করে নিয়ে এস, দেখো তোমার মা আমাকে জিজ্ঞাসা করছিল তোমার কথা, তা তোমার কথা শুনে তোমার মা না আমাকে বলছে যে হে প্রভু তুমি আমাকে ওই সাধুর মানে দর্শন করাও, তাই আমি তোমার ধ্যানকে ব্যাঘাত করলাম। বলছে না না প্রভু, আপনি আর প্রভুর মধ্যে কোনো তফাৎ নেই, আপনি কৃপা করে এসেছেন, এটাই তো আমার পরম এবং চরম সৌভাগ্য, প্রভু আমি আপনাকে কি করতে পারি, কি সেবা করতে পারি। তিনি সুন্দরভাবে লৌকিক ব্যবহার সুসম্পন্ন করলেন, করার পরে অনেক কথাই বললেন, তত্ত্বকথা আলোচনা হলো একে অপরের মধ্যে। এবারে তিনি বলছেন ভগবান ভোলেনাথ যে হে মার্কণ্ডেয়, হে পুত্র, যদিও তুমি প্রভুর দর্শন পেয়েছ, তুমি প্রভুর থেকে কিছু নাওনি, আমার থেকেও কিছু নেবে না এ আমি জানি, তথাপি আমি তো বরদৈশ্বর, আমি আমার পিতা ব্রহ্মা এবং সর্বেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আমরা তিনজন বরদৈশ্বর, তা তুমি আমাদের থেকে কিছু না নিলে আমাদের সেই বরদ থাকে কোথায়, অতএব তুমি আমাদের থেকে কিছু নাও গো। বলছেন যে হে ভগবান আমি আপনার থেকে কি নিতে পারি, সব কিছু তো আপনারা কৃপা করে আমাকে দিয়েছেন, সব কিছু ছেড়ে আমি সেই প্রভুর ধ্যানে ধ্যায়িত থাকি, এটাই তো আপনারা দিয়েছেন, আপনাদের কৃপা না থাকলে তো এটা হয়নি। বলছেন না তথাপি তুমি কিছু নাও। তিনি বলছেন যে তাহলে আপনি যদি আমাকে দেবেন ভক্তিং পরাং ভগবতী লব্যবান পুরুষ অব্যয়, হে প্রভু আপনি আমাকে যদি দেবেন আপনি আমাকে এই আশীর্বাদ করুন, আপনি আর মা দুজনে মিলে, যে আমার যাতে জন্ম জন্মান্তর ধরে আপনার মানে আমার প্রভুর চরণে আমার ভক্তি থাকে এবং প্রভুর ভক্তদের চরণে আমার যাতে ভক্তি থাকে, এতদ ব্যতিরেকে আমি আর কিছু চাই না। ভগবান ভোলেনাথ তিনি বললেন, তথা তুমি অমর হও, তোমার যশ সর্বত্র বিস্তারিত হোক, তুমি আজ মানে অমর হয়ে প্রভুর এইভাবেই ভজন সাধন করো বলে সেখান থেকে ভগবান শঙ্কর তিনি মাতা পার্বতীকে বৈষ্ণবদের চরিত্র কীর্তন করতে করতে শিবলোকে প্রস্থান করলেন। বল ভোলেনাথ ভগবান কি জয়, বল মার্কণ্ডেয় ঋষি কি জয়, মাতা পার্বতী কি জয়। শৌনকাদি ঋষিবৃন্দকে বললেন, এতাবন কাল পর্যন্ত আমি আপনাদের এই ভাগবত শ্রবণ করিয়েছি, আমি এখন সেই ভাগবতের সারাংশ শ্রবণ করাচ্ছি, এর মহিমা বিশাল। যারা সম্পূর্ণ ভাগবত শ্রবণ করতে পারেন না, এই দ্বাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়টি কেউ যদি শ্রবণ করেন তাহলে পূর্ণ ভাগবত শ্রবণ করার ফল লাভ হয়। আমরা তৎসমুদায় যৎকিঞ্চিৎ শ্রবণ করছি এই শ্রীমৎ ভাগবতের সারাংশ। প্রথমের দিকে এই ত্রিসংহিতায় বিশ্বের উৎপত্তি বর্ণনা করা হয়েছে, সৃষ্টি ও প্রলয় বর্ণনা করা হয়েছে, ভক্তিযোগাদির কথা বর্ণিত হয়েছে, পরীক্ষিতের ব্রহ্মশাপ এবং ব্রহ্মনারদ সংবাদ, ২৪ অবতার আদির বর্ণন, বিদুর উদ্ধব সংবাদ, বিদুর মৈত্রীয় সংবাদ এবং পুরাণ সংহিতা বিষয়ক যে ঋষিদের ছটি প্রশ্ন মানে আপনাদের যে ছটি প্রশ্ন তাও বলা হয়েছে, আর ব্রহ্মাণ্ড আদির উৎপন্নের কথা, বিরাট পুরুষের বর্ণন করা হয়েছে এই সংহিতায়, আর স্থূল সূক্ষ্ম কালের গতি বর্ণনা করা হয়েছে। সৃষ্টি প্রসঙ্গে মহাপদ্ম উৎপত্তি ব্রহ্মার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে, তার সৃষ্টির কথা বর্ণিত হয়েছে এই শ্রীমহান গ্রন্থে। তারপরে দেবী মনু এবং দেবী শতরূপা উৎপন্ন হলেন, পৃথিবীকে হিরণ্যাক্ষ নিচে রেখে এসেছিলেন, কি হবে দেখতে দেখতে সেই ব্রহ্মাজির নাসারন্ধ্র থেকে ভগবান বরাহের উৎপত্তি হয়েছিল, সেই বরাহ ভগবান পৃথিবী উদ্ধার করে হিরণ্যাক্ষকে বধ করেন। তারপরে স্বর্গ মর্ত পাতাল রুদ্র সৃষ্টি আদির বর্ণন, ভগবান রুদ্র কি কি সৃষ্টি করেছিলেন, ভূত প্রেত আদির তৎসমুদায় এই শ্রীমহান গ্রন্থে বর্ণন করে আমি আপনাদের শ্রবণ করিয়েছি। স্বয়ম্ভুব মনুর বংশ, দক্ষ যজ্ঞ, ধ্রুব চরিত্র, প্রাচীন বরি মহারাজের চরিত্র, পৃথুর চরিত্র, নারদ সংবাদ এবং সেই পরম ভাগবত, সেই উত্তানপাদ এবং এই প্রিয়ব্রত দুই ভাই মনু শতরূপা থেকে জাত, সেই পরম ভাগবত প্রিয়ব্রত চরিত্র, প্রিয়ব্রতের থেকে আবার নাভি আদি বংশ বর্ণন করা হয়েছে, নাভির চরিত্র, সেই ভরত চরিত্র এবং পঞ্চম স্কন্ধে দ্বীপসমূহের বর্ণনা করা হয়েছে, সমুদ্রের বর্ণন হয়েছে, পর্বত সকলের বর্ণন করা হয়েছে, বর্ষ নদী এবং জ্যোতিষশাস্ত্রের কথা বর্ণন করা হয়েছে এবং পাতাল বর্ণন এবং সেই নরক যে ২৮ প্রকার নরক বর্ণন এই পঞ্চম স্কন্ধের শেষে করা হয়েছে। আর তারপর নাম মহিমা প্রসঙ্গে ষষ্ঠ স্কন্ধে অজামিল প্রসঙ্গ বর্ণিত হয়েছে, প্রচেতাগণ আদির কথা দক্ষ বংশ পুনরায় বর্ণন করা হয়েছে, দেবতা অসুর তির্যক নাক খগাদি বর্ণনা করা হয়েছে এবং সেই হিরণ্যকশিপুর পুত্র পরম ভক্ত দৈত্যেন্দ্র প্রহ্লাদ মহারাজের চরিত্র কীর্তিত হয়েছে সপ্তম স্কন্ধে এবং গজেন্দ্র মক্ষণ লীলা আদি অষ্টম স্কন্ধে মন্বন্তর আদি কথা বর্ণিত হয়েছে, মৎস্য কুর্ম নৃসিংহ অবতারের কথা বর্ণন করা হয়েছে, দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন, বামন ভগবানের চরিত্র কীর্তিত হয়েছে, ক্ষীরসাগর মন্থন দেবাসুর যুদ্ধ এবং সমস্ত রাজন্য বংশ কীর্তন করা হয়েছে, ইলা উপাখ্যান বর্ণিত হয়েছে, সূর্য ও চন্দ্রবংশের কথা বর্ণন করা হয়েছে। পরশুরামের চরিত্র বর্ণন হয়েছে, যযাতি যদু বংশের কথা বর্ণন করা হয়েছে, কৃষ্ণ বলরামের লীলাদির কথা বর্ণনা করা হয়েছে। তিনি মথুরায় জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে তিনি তারই ইচ্ছাতে এই শ্রীধাম ব্রজক্ষেত্রে গোকুলে আসেন এবং গোকুলে এসে তিনি লীলা করা আরম্ভ করলেন। অতি অদ্ভুত লীলা, তিনি তিন দিনে পুতনাবধ এবং অল্প কিছুদিনের মধ্যে শকট ভঞ্জন, তিন মাসে তৃণাবর্তকে বধ এবং বকাসুর বধ, বৎসাসুর বধ, অঘাসুর বধ এবং ব্রহ্মা দ্বারা বৎসাদি হরণ, সেই ব্রহ্মমোহন লীলা শ্রবণ করেছি। আর ধেনুকাসুর বধ, প্রলম্বাসুর বধ করেছিলেন এই ব্রজক্ষেত্রে এবং প্রভু সেই কালীয় নাক দমনান্তে রাত্রে দাবাগ্নি পান করেছিলেন এবং গিরিরাজ ধারণ লীলা করেছিলেন গোপীগণের স্তব এবং সেই গোপীগণ সেই কাত্যায়নী দেবীর উপাসনা করেছিলেন, তৎসমুদায় আমরা শ্রবণ করেছি। ভগবানের অতি অপূর্ব সেই গোপীগণের ইচ্ছা পূর্তি করার জন্য অতি চমৎকার রাসলীলার বর্ণন করেছি। আর অক্রূর আগমন, তারপরে সেখান থেকে তিনি সমস্ত ভোলে ভালে ব্রজবাসীদের বুঝিয়ে সুজিয়ে মথুরায় নিয়ে গেলেন, সেই মথুরা লীলা, অসুরাদি মারণ এবং সেই রজক বধ, রজক বধান্তে সুদামা মালাকারের গৃহে গিয়ে তাকে আশীর্বাদ প্রদান, কুব্জা উদ্ধার, তারপরে কুবলয়াপীড নামক সেই ভয়ঙ্কর হস্তিকে মারলেন, তারপরে তিনি ভেতরে প্রবিষ্ট হয়ে চানুর মুষ্টিকাদিকে ধ্বংস করলেন, তারপরে নিজ মামা দুষ্ট দুরাত্মা কংসকে বধ করলেন, তারপরে সেখান থেকে তার উপনয়ন সংস্কার হলো, গুরুগৃহে গমন করলেন। গুরুগৃহে গমন করার পরে তিনি মানে 64 কলা বিদ্যা অভ্যাস করলেন, গুরুদেবের মৃত পুত্রকে তিনি নিজে তৈরি করে তাকে প্রদান করলেন, সঞ্জীবনী থেকে তার আত্মা নিয়ে এসেছিলেন এবং তাকে দক্ষিণা স্বরূপে দান করলেন। পুনঃ তিনি মথুরায় আগমন করলেন, মথুরায় আগমন করে পরম প্রিয় সুহৃদ এবং মিত্র তথা মন্ত্রী উদ্ধবকে ব্রজে প্রেরণ করলেন। ব্রজে গিয়ে উদ্ধব ব্রজের ভাবে বিভাবিত হয়ে ফিরে এলেন, তারপরে জরাসন্ধ বধ, কালযবনাদি বধ, মুচুকুন্দের বৃত্তান্ত এবং তিনি 18 বারের বার যুদ্ধের সময় তিনি দ্বারকায় গমন করলেন এবং ঘুমন্ত অবস্থায় এক রাত্রিতে সমস্ত মথুরাবাসীদের সেই দ্বারকায় গমন করে দ্বারকায় নিয়ে চলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি রুক্মিণী আদির বিবাহ করলেন, করার পরে সেই পাণ্ডবদের সঙ্গে মিলে কুরুক্ষেত্রে গমন করলেন এবং পাণ্ডবদেরকে শক্তি প্রদান করে তিনি নিজে তাদের যশ প্রদান করে দুর্মদ সমস্ত দুষ্টদের বিনাশ করলেন। তারপরে তিনি পরম ভক্ত সুদামার চরিত্র আমি বর্ণনা করেছি, শকুনিপুত্র বৃকাসুরের মানে ভস্মাসুরের চরিত্র বর্ণনা করেছি, অর্জুন সুভদ্রার বিবাহ বর্ণনা করেছি এবং ভিক্ষুগীতার বর্ণন করা হয়েছে এবং মার্কণ্ডেয় চরিত্র যা আমি এই এখনই শ্রবণ করালাম। পরম ভক্ত উদ্ধব ও মৈত্রেয় ঋষিকে জ্ঞান প্রদান করার পর তারপর যদুবংশাদি ধ্বংসের কথা বর্ণনা করা হয়েছে, এই ভগবানের স্বধামে গমনাদির কথা আমি শ্রবণ করিয়েছি এবং এখন আমি শ্রবণ করাতে যাচ্ছি কি, এত এত কথা যে আমি শ্রবণ করিয়েছি তার মধ্যে হে ঋষিবৃন্দ, একমাত্র প্রভুর গুণগ্রাম শ্রবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, দ্বিতীয় বলা, তৃতীয় স্মরণ করা, আর সব কিছু করার পরে প্রভুর নাম করা। কেমন? পতিতায় স্খলিতশ্চার্ত হুৎপা বা বিবশ ঘৃণন হরয়ে নম ইত্যুচ্চৈ মুচ্চতে সর্বপাতকাত। যে কোনো অবস্থাতেই হোক প্রভুর নাম করলেই তার মুক্তি হবে, সেই পড়ে যাচ্ছে হাঁচির সময় যে কোনো প্রকারেই হোক না কেন, মুমূর্ষু অবস্থায় প্রভুর নাম করলেই তার উদ্ধার হবে। হে শৌনকাদি ঋষিবৃন্দ, একমাত্র ভগবানকে সন্তুষ্ট করা যাবে এই ভাগবত শাস্ত্র শ্রবণ করে। শ্রোতাদের মহিমা সর্বপ্রথম বর্ণনা করেছেন দ্বিতীয় বক্তা, তার মানে শ্রোতা হচ্ছে শ্রেষ্ঠ। এই যে আপনারা সমস্ত কর্ম এবং সমস্ত নিজের নিজের যে সমস্ত ক্রিয়া কর্ম আছে সেগুলো ছেড়ে এই যে প্রভুর কথা শুনছেন, এর থেকে বড় জিনিস আর শশাগরা মানে পৃথিবীতে নেই, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। তা একমাত্র সেই ভাগবত শ্রবণই হচ্ছে শ্রেষ্ঠ, আর এই ভাগবত হচ্ছে সর্ব বেদান্ত সারং হি শ্রীমদ্ ভাগবতম ঈশ্বতে, সমস্ত বেদ বেদান্তের মধ্যে এই ভাগবত শ্রেষ্ঠ। যে ব্যক্তি ভাদ্র মাসে পূর্ণিমাতে এই শ্রীমৎ ভাগবত সুবর্ণ সহকারে বক্তাকে বা কোনো বৈষ্ণবকে প্রদান করেন, তিনি পরম গতি লাভ করেন। বৈষ্ণবগণ এই সংহিতা শ্রবণ করার পরে অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো পুরাণ তার কাছে মানে কর্ণপ্রিয় হয় না, বরঞ্চ কর্ণ বেদনা হয়ে দাঁড়ায়। এই ভাগবতের এত মধুরতা, এত তার সুন্দর। নদীর মধ্যে হে ঋষিগণ যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাগণের মধ্যে যেমন ভগবান শ্রীবিষ্ণু শ্রেষ্ঠ এবং বৈষ্ণবগণের মধ্যে সেই মহাদেব যেমন শ্রেষ্ঠ, সমস্ত পুরাণের মধ্যে এই শ্রীমৎ ভাগবত শ্রেষ্ঠ। বল শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি জয়। যত যত ক্ষেত্র আছে তার মধ্যে কাশী শ্রেষ্ঠ, সেই প্রকার সমস্ত পুরাণের মধ্যে এই ভাগবত শ্রেষ্ঠ। অতএব হে ঋষিবৃন্দ, এই পুরাণ পাঠ শ্রবণ অধ্যয়ন তথা মনন করলে ভগবানের মায়া তাকে স্পর্শ করতে পারবে না। আর হে শৌনকাদি ঋষিবৃন্দ, যাদের ভাগবত সম্পর্কে পূর্ণ জ্ঞান নেই, যাদের ব্যাকরণের জ্ঞান নেই, তারাও যদি ভুল করেও যদি শ্লোক উচ্চারণ করে তার অনুবাদও যদি দেখে, তাহলেও সে ভগবানের মায়া থেকে দূরে সরে যাবে, এতে কোনো ভুল হবে না। এই ভাগবতের এমনই মহিমা। এই ভাগবত কিভাবে ক্রমান্বয়ে এসেছে তা আমি বর্ণনা করেছি। এই ভাগবতের উপরে অন্য কোনো শাস্ত্রই এই ত্রিভুবনে আর নেই। আর হে ঋষিবৃন্দ, নিরপেক্ষম মুনিম শান্তম নৈবৈরম সমদর্শনম অনুব্রজ্যামহম নিত্যম পুয়েতাঙ্গ্রি রেণুভি। যারা এই ভাগবত যারা শ্রবণ করেন তারাও কি, তারাও পরম ভাগবত হয়ে ওঠেন। তাদের চিত্তে কোনো প্রকার কলুষিত, কোনো প্রকার মানে মল মানে আবর্জনা, কোনো প্রকার দুর্বাসনা তার আর উৎপন্ন হয় না। তারা পরম শান্ত, তারাই পরম মুনি। এবারে বলছেন যে এই পুরাণে মানে কতগুলো পুরাণ আছে, সর্বমোট 18টি পুরাণ আছে, তার শ্লোক সংখ্যা বর্ণনা করছেন। ব্রহ্মপুরাণে 10,000 শ্লোক বিদ্যমান, পদ্মপুরাণে 55,000 শ্লোক বিদ্যমান মানে 55,000 শ্লোক, বিষ্ণুপুরাণে 13,000, শিবপুরাণে 24 মানে 24,000 শ্লোক বিদ্যমান, শ্রীমৎ ভাগবত মহাপুরাণে 18,000 মানে 18,000 শ্লোকে পরিপূর্ণ, শ্রী নারদ পুরাণ 25 মানে 25,000 শ্লোকে সম্পূর্ণ, এই মার্কণ্ডেয় পুরাণ 9,000 মানে 9,000 শ্লোকে পরিপূর্ণ, অগ্নিপুরাণ 14,500 মানে 15,400 শ্লোকে পরিপূর্ণ। আর হে ঋষিবৃন্দ, এই ভবিষ্য পুরাণে 14,500 শ্লোক আছে মানে 14,500 শ্লোক, ব্রহ্মবৈবর্ত পুরাণে 18,000 শ্লোক, আর লিঙ্গ পুরাণে 11,000 শ্লোক, বরাহ পুরাণে 24,000 শ্লোক বিদ্যমান, আর সব থেকে বেশি হচ্ছে স্কন্দ পুরাণে। স্কন্দ পুরাণে 81,000 শ্লোক আছে, আর বামন পুরাণে 10,000 শ্লোক, কুর্ম পুরাণে 17,000 শ্লোক, মৎস্য পুরাণে 14,000 শ্লোক, আর গরুড় পুরাণে 21,000 মানে 19,000 শ্লোক বিদ্যমান, ব্রহ্মাণ্ড পুরাণে 12,000 মানে 12,000 শ্লোক আছে। সর্বমোট এই পুরাণের এই মানে সর্বমোট এই পুরাণ সকলের শ্লোক হচ্ছে 400,000, তার মধ্যে 18,000 শ্লোকে পরিপূর্ণ এই শ্রীমৎ ভাগবত। তা এই ভাগবতের অন্য কোন পুরাণের সঙ্গে তার তুলনাই হয় না। যেমন বেদ পাঠ করলে বেদের ফল প্রাপ্ত হওয়া যায় চতুর্বেদ, তা ভাগবতের মধ্যে তার থেকে বরঞ্চ বেশি নুনো ফল নেই, আরো অত্যাধিক বেশি ফল। এই ভাগবত হচ্ছে সমস্ত বেদের ফল স্বরূপ, একবারে রসালো গ্রন্থ। ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ নাথস্তম নজত প্রভো। হে প্রভো, হে ভগবান, আমার যাতে জন্মে জন্মে, সুতমুনি বলছেন শৌনকাদি ঋষিবৃন্দকে, জন্মে জন্মে যেন আমার এই ভাগবতের প্রতি যাতে রুচি থাকে, আমি আর আর কিছু চাই না। ভাগবতের প্রতি রুচি থাকা মানে সেই ভগবানের চরণে অহৈতুকি প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া। অন্তিম শ্লোক আছে, সেটা হচ্ছে নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনাহ তম নমামি হরিম পরম। সেই প্রভুর নাম সংকীর্তন করলে, সেই প্রভুর নাম কীর্তন ব্যক্ত করলে জীব অনায়াসে কি হবে, তাকে যদি নমস্কারও করে তাহলে তার সমস্ত প্রকার ভবরূপ ভবরোগের মানে ভবের যে দুঃখ কষ্ট তা প্রশমিত হয়। তাই এই অন্তিম শ্লোকটা আমরা সকলে চারবার উচ্চারণ করব। প্রথমে অর্ধেক অর্ধেক করে আমি বলবো, তারপরে আপনারা বলবেন। আমি যেখানে যেখানে এই ভাগবত সপ্তাহ করি বা এই ভাগবত সম্পূর্ণ করি সব জায়গাতেই এমনই করে থাকি। অতএব আমি আগে বলছি, তারপরে কৃপা করে আপনারা বলবেন। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনাহ তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনাহ তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনাহ তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনাহ তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনাহ তম নমামি হরিম পরম। এখানে শ্রীমৎ ভাগবতের সমাপ্তি হচ্ছে, মানে বিরতি হচ্ছে। কিন্তু আমরা যেমন প্রথমের দিকে কি করেছি, সেই শ্রীমৎ ভাগবত মাহাত্ম্য শ্রবণ করেছিলাম যা পদ্মপুরাণোক্ত। আর অন্তিমে আমরা কিছুই আর বাদ রাখবো না, সেটা হচ্ছে আগামী কল্লো। আজকে তো ভাগবত সুসম্পন্ন হলো, আগামী দিন আমাদের পূর্ণ বিরতি দেওয়া হবে নিয়ম সেবা উপলক্ষে, যে আমরা এই মাসিক পারায়ণের উদযাপন করেছিলাম তা আমরা স্কন্দ পুরাণোক্ত সেই ভাগবত মাহাত্ম্য শ্রবণান্তর আমরা পাঠের বিরতি দেব, যা মাত্র চারটি অধ্যায়। আমাদের হয়তো বেশি বেশি 40 মিনিটের মতন পাঠ থাকবে, তারপরে আমরা এই গ্রন্থের পূজন করে দেব, করে দিয়ে আমরা কাল আগামী কল্ল এই পাঠের বিরতি দেব। অতএব অধ্যকার দিনে সময় অনুসারে আমরা এই পাঠের বিরতি এখানেই দিলাম। আবার ঠিক আগামী কল্ল ঠিক বৈকাল 4 ঘটিকা হতে আমরা সেই অতি অপূর্ব এই ব্রজেরই সমস্ত কিছু বর্ণিত হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ তিনি এই ভাগবতের মাহাত্ম্য ভূমিকার মধ্যে তাই তিনি বিশেষরূপে আছেন। অতএব সেই স্কন্দ পুরাণোক্ত সেই যে মাহাত্ম্য আমরা শ্রবণ করব, কারণ এই স্কন্দ পুরাণের মাহাত্ম্য সর্বত্র কীর্তিত হয় না বা বলারও প্রয়োজন হয় না, কিন্তু আমরা সম্পূর্ণটাই শ্রবণ করার অভিলাষ রেখে সেই স্কন্দ পুরাণোক্ত মাত্র 4টি অধ্যায় অল্প সময়ের কথা রয়েছে, আমরা তা শ্রবণ করার পরে এই ভাগবতের পূজন করে আমরা পাঠের বিরতি দেব এবং অধ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
श्री श्री गिरिराज महाराज की जय। श्री श्री गिरीन्द्र बिहारे भगवान की जय। श्री श्री श्रीमद भागवत महापुराण की जय। श्री श्री मासिक पारायण की जय। श्री श्री कार्तिक नियम सेवा व्रतो की जय। श्रीमद भागवत संहिता की जय। श्री श्री वेदव्यास भगवान की जय। श्री श्री शुकदेव गोस्वामी पाद की जय। श्री श्री सुतदेव गोस्वामी पाद की जय। श्री श्री परीक्षित महाराज की जय। श्री श्री शौनकादि ऋषि वृंद की जय। श्री श्री आपन आपन गुरुदेव की जय। श्री श्री सिद्ध पंडित श्री रामकृष्ण दास बाबा महाराज की जय। श्री श्री कृपा सिंधु दास बाबा महाराज की जय। श्री श्री विष्णुदास बाबा महाराज की जय। अध्यक्ष श्री रामगोपाल दास बाबा महाराज की जय। आजकेर आनंद की जय। समुपस्थित वैष्णव वृंद की जय। जय जय श्री राधे नितय गौर हरि बोल।